ओम ज्ञानतिमिरांध्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदांतिकं। वंदेहम श्रीगुरश्रीयुता पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगन ललिता श्रीविशाखान्वितांश्च। नमोयोम विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आराध्य भगवान ब्रजेश तनयस्तद्धाम वृंदावने रम्यां क्वचिदुपासना ब्रजवधूवर्गे नयकल्पिता श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेमापुमार्थो महान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरो नोपरः। श्रीचैतन्य प्रभुं वंदे वालोपीयदनुग्रहात् तरेन्नानामतग्राहो व्याप्तं सिद्धांत सागरं योऽन्त प्रविश्य मम वाचामिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणां नमो भगवते पुरुषाय तुभ्यं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो यम विष्णुपादाय कृष्ण पृष्ठाय वितले श्रीमते जयप्रताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय नितय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने मूकं कृति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वंदे श्रीगुरुदिन तारिनं। ओं नम भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता पंचम अध्याय कर्म सन्यास योग। आज के मत श्लोक एक कम आछे। अर्जुन उवाच सन्यासम कर्मणा कृष्ण पूर्ण योगंच साक्षी यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्री भगवान उवाच सन्यासः कर्म योगश्च निःश्रेयसाकर भुभौ तयस्तु कर्म सन्यासात् कर्म योग विशिष्यते। ज्ञेयः सनित्य सन्यासी यो नोद्वेष्टि न कांक्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगौ पृथग्वालः प्रवदन्ति न पण्डितः एकमाप्यास्थितः सम्यक् उभयोर्विन्दते फलम्। यत् सांख्ये प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकं सांख्यञ्च योगञ्च यः पश्यति स पश्यति। सन्न्यासस्तु महाबाहो दुःखमाप्तु योगतः योगयुक्त मुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्म भूतात्मा कुर्वन्न पिन लिप्यते। नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् प्रस्पृशन् जिघ्रन् श्वसन् गच्छन् सुखं शोषन् प्रलापन् विसृजन् गृह्णन् उन्मीषन् निमिषन्नपि इन्द्रियानीन्द्रियार्थेषु वर्तस्त इति धारयन् ब्रह्मण्यध्याय कर्माणि संगम त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्र मीमांसा कायेन मानसा बुद्ध्या कैवल्येन्द्रियदेरपि योगिनः कर्म कुर्वन्ति संगम त्यक्त्वात्मशुद्धये युक्तं कर्म फलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकर्मेण फले सक्तो निबध्यते सर्वकर्माणि मनसा संन्यास्यास्ते सुखं वशी न बद्वारे पुरे देहि नैव कुर्वन्यकारयन् न कीर्तत्वं कर्माणि लोकस्य सृजति प्रभुः न कर्म फलसंयोगं स्वभावस्तु प्रवर्तते नादत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभुः अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ज्ञानेन तु तद्ज्ञानं येषां नाशितमात्मनः तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम् तदात्मानस्तन्निष्ठास्तत्परायणः गच्छन्त्या पुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषः विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गोविहस्तिनि शुनि चैव शुपाके च पण्डितः समदर्शिनः इहैव इतः सर्गो येषां साम्ये स्थितं मनो निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थितः न प्रहृष्येत् प्रियं प्राप्ये न बुद्विजे प्राप्य च प्रियं स्थिरबुद्धि सम्मूरो ब्रह्म बाह्यस्पर्शे स्वसक्तात्मा विन्दत्यात्मनि सुखं सब्रह्म योगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ये हि संस्पर्श जा भोगा दुःखयोनय एव ते अद्यन्तभौन्त कौन्तेया न ते शूरमते बुधः शक्नोति हैव यः सोरुं प्राक्शरीर विमोक्षणात् कामक्रोधद्भवं वेगं ससुप्तः स सुखी नरः योऽन्तः सुखं तरादात्मं स्ततान्तर्ज्योतिरेव च निर्वाणं ब्रह्मभूतधिगच्छति ते ब्रह्म निर्वाणं ऋषयः क्षीणकल्मषः छिन्नद्वैदा यथात्मानः सर्वभूते हितारतः कामक्रोधविमुक्तानां यतीनां यतचेतसाम् अभीतो ब्रह्म निर्वाणं वर्तते विदितात्मनां स्पर्शान् कृत्वा बहिर्बाह्यं चक्षुः प्राणपानौ समौ कृत्वा नासभ्यान्तरौ गतेन्द्रिय मनोबुद्धिर्मुनिर्निर्मोक्षपरायणः विगेतच्छ भय क्रोध योः सदा मुक्त एव सः भुक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिं ऋच्छति इति श्रीमद् श्रीमहाभारते शातसाहस्र्यां संहितायां वैयासिकां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मसन्न्यासयोग नाम पञ्चमध्यायः কালকে থেকে আমরা আরেকটু ধীরে ধীরে পড়বো, তাহলে সবাই একসাথে করতে পারবো। পঞ্চম অধ্যায় গীতার গান। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, বারেক কর্ম ত্যাগ যে কথন, পুনরায় কর্মযোগ কহ বিবরণ, তার মধ্যে যেবা নিশ্চিত জানিবা, সংশয় বিহীন করি আমারে কহিবা। ভগবান কহিলেন, সন্ন্যাসার কর্মযোগ দুই শ্রেয় হয়, সকল বেদাদি শাস্ত্রে তাই সে কহয়। তার মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা, ক্রিয়াত্মক জন মধ্যে না কর উপেক্ষা। রাগদ্বেষ বিবর্জিত যেবা কর্মযোগী, অনাসক্ত বিষয়েতে নহেতে সে ভোগী। নির্দ্বন্দ্বশে মহাবাহ দুঃখ বন্ধ নাই, তোমারে কহিনু আমি করিয়া নিশ্চয়। সাংখ্যযোগ কর্মযোগ যেবা পৃথক বলে, পণ্ডিত সে নহ কভু বালকের ছলে। উভয় কার্যের মধ্যে যে কোনো সে এক, উভয়ের ফল প্রাপ্তি হইবে সম্যক। সাংখ্যযোগ সাধ্য করি যে পদ সে পায়, যোগ সিদ্ধ হলে লাভ তাহা উপজয়। অতএব সাংখ্য কিংবা যোগ এক যেন, বুদ্ধিমান সেই হয় সে বুঝে এক ফল। সন্ন্যাস করিয়া যদি নহে কর্মযোগী, মহাবাহ কি বলিয়া ত্যাগী যোগযুক্ত মুনি যেবা ব্রহ্মপদ পায় অচিরাত সেই কার্য সিদ্ধি যোগে হয়। যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিত সর্গুণ জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্ত প্রবীণ। সর্বভূত লাগি যেবা কর্মযোগ সাধে বিষয়েরও মধ্যে থাকে বিষয় না বাধে। সে যোগী চিন্তয়ে সদা হয়ে তৎপবিত সর্বকার্যে করি কিন্তু করি না কিঞ্চিত। দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে স্বপনে গমনে কিংবা ভোজনে বিলাসে প্রলাপন করি কিংবা ভোগে বাসে ত্যাগে উন্মিলন নিমিলন কিংবা নিদ্রা যায় আগে। জড় কার্যে জড়েন্দ্রিয় সতত সে জানে নিজ কার্য আত্মতত্ত্ব সর্বদাসে ধ্যানে। ব্রহ্মণি নিবিষ্ট কার্য নিঃসঙ্গ যে করে বিষয় প্রভাবে সেই তাহাতে না ডরে। অতএব পাপ পুণ্য নাহি তারে লোপে সেই পদ্মপত্র জ্বলে জানিবা সংক্ষেপে। কায় মন বাক্যে সেজে যোগেরও সাধন মন বুদ্ধি ইন্দ্রিয়াদি একত্রে বন্ধন। যোগার্থে যে কার্য হয় বৈরাগ্য সে যুক্ত সকল সময়ে জ্ঞানী চিত্তযুক্ত। কর্মফল ত্যাজী যুক্ত বৈরাগ্য সাধন নৈষ্টিকী শান্তি সে নহে সংসার বন্ধন। ফলগু বৈরাগ্য যে কামকারী ফল ফল কার্যে নিবন্ধন তাই সে দুর্বল। বাহ্যে সর্বকার্য করে অন্তরে সন্ন্যাস যে সুষ্ঠু করি সুখেতে নিবাস। নবদ্বার যুক্ত দেহ থাকি যে পুরে নিজে কিছু নাহি করে না করায় পরে। অনাদি কর্ম ফলে ভবার নবর জলে আছে পরে বানা হয় তাহারও সৃজন। কর্মফল যেবা যোগ যাহা করে ভোগ স্বভাব সে কার্য হয় নাম ভব রোগ। ঈশ্বরের দত্ত নহে সেই পাপ পুণ্য পাপ পুণ্য যাহা কিছু নিজ ইচ্ছা জন্য। অজ্ঞান জনিত সেই ভোগ ইচ্ছা করে পাশে থাকি মায়া তারে জাপটিয়া ধরে। অতএব জ্ঞান উপজিলে মায়ানাশ আত্মার স্বরূপ তথা সতই প্রকাশ। সূর্যেরও প্রকাশে যথা অন্ধকার যায় জ্ঞানেরও প্রকাশে তথা অন্ধকারে অজ্ঞানের ক্ষয়। সেই জ্ঞান অনুকূলে বুদ্ধিনিষ্ঠা যার আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার। সমদর্শী হয় সে জ্ঞানেরও প্রভাবে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে বা গবে। হস্তি বা কুকুর বা সে নিচ বা চণ্ডাল সমদর্শী জ্ঞানী দেখে সবই সমান। জীবন মুক্ত সেই জ্ঞানী সাধারণ নয় সেই সাম্য স্থিত মনে সংসার যে ক্ষয়। সমতা নির্দেশ ব্রহ্ম তাহে ব্রহ্মস্থিতি ব্রহ্ম জ্ঞানী যেই তার সেই হয় রীতি। প্রিয় বস্তু প্রাপ্য হলে উঠে না আনাচিয়া অপ্রিয় প্রাপ্তিতে কভু মরে না কাদিয়া। স্থির বুদ্ধি ব্রহ্মবি দশম মুরমতি ব্রহ্মে তে নিহত বাস নাম ব্রহ্ম স্থিতি। বাহ্য স্পর্শ সুখ যাহা নাই যে শক্তি আত্মানন্দে সেবানন্দী আত্মাতে বিন্দতি। সেই ব্রহ্ম যুগযুক্ত অক্ষর ব্রহ্ম সর্বদাসের হয়। স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময় ভোগ নহে ভোগী সেই জানি হ নিশ্চয়। সেই সুখে আদি অন্তে সুখ দুঃখ হয় বুদ্ধিমান ব্যক্তি যেই না তাতে রময়। শরীর ছাড়িয়া পূর্বে যে অভ্যাস করে তাহার সুলভ সেই অন্যে কাঁদি মরে। সর্ববেগ জয় করি গোস্বামী যে হয় সুখী সেই নর নারী করে দিক বিজয়। বাহিরের সুখ ছাড়ি যেবা অন্তর্মুখ অন্তরের মন করে অন্তর জ্যোতিরূপ। ব্রহ্মবুত সেই ব্রহ্মেতে নির্বাণ বহিরঙ্গা মায়া ছাড়ে পায় ভগবান। নিষ্পাপ হইয়া ঋষি ব্রহ্মেতে নির্বাণ সর্বভূতে ছিন্ন জ্ঞান। কাম ক্রোধ বিনির্মুক্ত যত চিত্তধীর আত্মজ্ঞানী যদি অতীব গম্ভীর। সদ সদ বিচার করি ব্রহ্মে দে নির্বাণ, প্রকৃতি অতীত তার ব্রহ্মে অবস্থান, এছাড়া অষ্টাঙ্গ যোগ তাহা বলি শুনো, অভ্যাস যাহার হয় অতীব ত্রিগুণ, শব্দ স্পর্শ রস গন্ধ বহির্বাহ্য করি রাখি না রাখি সম্বন্ধ, চক্ষু যে ভ্রূ মধ্যে রাখিয়া নিশ্চল, প্রাণপান বায়ু ধরি নানা অভ্যন্তর, নাসিকার অগ্রভাগ কেবল দর্শন, উত্তম প্রক্রিয়া সেই যোগের সাধন, ইন্দ্রিয় সংযম সেই যোগ প্রকরণ, মন বুদ্ধি দ্বারা মুনি মোক্ষপরায়ণ, সেভাবে সে ইচ্ছা ভয় আর ক্রোধ, যুক্ত হয় সে পুরুষ সংযত নিরোধ, যোগেশ্বর আমি হই সেই লক্ষ্য, সে কথা যে বুঝে ভালো সেই যোগী দক্ষ, সকল যজ্ঞ তপস্যার আমি ভুক্তা হই, সমস্ত লোকের স্বামী কেহ নহে সেই, সমস্ত জীবের বন্ধু আমি একমাত্র, জগতের শান্তি হয় জানিলে সর্বত্র, ভকতি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায়, তো এই অধ্যায়ে শীর্ষক প্রদান করা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। এ পর্যন্ত আমরা কি কি দেখলাম? প্রথম অধ্যায়ের কি নাম ছিল, শিরোনাম কি ছিল? বিষাদ যোগ, অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন। তৃতীয় অধ্যায়ে কি ছিল? সাংখ্যযোগ, ভগবান কৃষ্ণ অর্জুনের কাছে সাংখ্যযোগ বা আত্মা এবং দেহের মধ্যে বিশ্লেষণাত্মক তার পার্থক্য প্রদান করছিলেন, তারপর তার সে অনুযায়ী কর্ম করার জন্য বলছে। তৃতীয় অধ্যায়ে কি বলছেন? কর্মযোগ কর্ম করার জন্য বলছে। চতুর্থ অধ্যায় কর্মযোগ থেকে জ্ঞানযোগ লাভ হয়। আর পঞ্চম অধ্যায়ে আমরা বলছি কর্ম সন্ন্যাস যোগ, যেটা কি আজকে আমরা দেখতে পাবো। তো এই কর্ম সন্ন্যাস যোগে বলা হচ্ছে প্রথমত প্রথম ছটা শ্লোকে এক থেকে ছয়, নিষ্কাম কর্মযোগ হচ্ছে কর্ম সন্ন্যাস থেকে সহজ, নিষ্কাম কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে সহজ এই কথা ব্যাখ্যা করা হচ্ছে। তারপর সাত থেকে বারো পর্যন্ত ব্যাখ্যা করছেন নিষ্কাম কর্মযোগ কীভাবে আচরণ করতে হয় সেটা ব্যাখ্যা করা হচ্ছে। তারপর ১৩ থেকে ১৬ পর্যন্ত জ্ঞান সম্বন্ধে বলছেন যে তিন ধরনের কর্তা আছেন, কারা কারা কর্ম করেন, কর্তা যিনি কর্ম করেন তিনি হচ্ছেন কর্তা। তারপর ১৭ থেকে ২৬ পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে মুক্তি সম্বন্ধে, এটা আবার জ্ঞান, তিন ধরনের কর্তা, তিন ধরনের কর্তা। তারপর ১৭ থেকে ২৬ পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে সুপার সোল বা পরমাত্মার উপরে ফোকাস করা, পরমাত্মার উপরে মনোনিবেশ করা, পরমাত্মা ধ্যান ১৭ থেকে ২৬। ২৭ থেকে ২৮ দুটা শ্লোকে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে ব্যাখ্যা করছেন, পরমাত্মা পরমাত্মার উপরে মনোনিবেশ অভিনিবেশ পরমাত্মা অভিনিবেশ। ২৭ থেকে ২৮ অষ্টাঙ্গ যোগের একটা ধারণা প্রদান করছেন। তারপর শেষের শ্লোকে শান্তির সূত্র প্রদান করতে, শান্তিটা কি। এখন কৃষ্ণ চতুর্থ অধ্যায়ে ব্যাখ্যা করেছেন জ্ঞান সম্বন্ধে, চতুর্থ অধ্যায়ের শিরোনাম ছিল জ্ঞান যোগ, কৃষ্ণ সেখানে জ্ঞানের মহিমা বর্ণনা করছেন। ১৬ থেকে ১৮ পর্যন্ত সেখানে জ্ঞানের মহিমা বর্ণনা করছেন। তারপর তিনি বলছেন সে ১৬ থেকে ১৮ পর্যন্ত সেখানে বর্ণনা করছেন যিনি কর্মে অকর্ম দর্শন করেন, কর্মে অকর্মে কর্ম দর্শন করেন তিনি হচ্ছেন প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তি, তিনি এর দ্বারা মোহিত হন না, বিভ্রান্ত হন না, প্রভাবিত হন না। তো সেটা বলার পর শেষের দিকে দেখুন গত অধ্যায়ের শেষের দুটা শ্লোক ৪১ আর ৪২, চতুর্থ অধ্যায়ের ৪১ নম্বর শ্লোকে কি বলছেন? অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তার মানে কি বোঝায় এখানে এই শ্লোকের দ্বারা কি বোঝায়? ভগবান কার প্রশংসা করছেন? কর্ম ত্যাগের প্রশংসা করছেন। কর্ম ত্যাগ করাই শ্রেষ্ঠ। কর্ম ত্যাগ জ্ঞান শ্রেষ্ঠ, কর্ম ত্যাগই শ্রেষ্ঠ। কিন্তু 42 নম্বর শ্লোকে আবার কি বলছেন? অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়্গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। এটা কি ধরনের কথা? একটু আগের শ্লোকে বললেন কর্ম ত্যাগই হচ্ছে শ্রেষ্ঠ, কর্ম ত্যাগ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর এখন পরের শ্লোকে বলছেন যে তুমি তোমার জ্ঞানরূপ খড়্গের দ্বারা তোমার আসক্তি সংশয় ছিন্ন করে যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। এটা আপাত বিরোধী কথা শোনাচ্ছে। আগেরটাই বলছেন কর্মশ্রেষ্ঠটাই বলছেন না কর্ম করো তুমি। তো এখন অর্জুন প্রশ্ন করবেন যে আগের তৃতীয় অধ্যায় যেরকম প্রশ্ন করেছিলেন কৃষ্ণের কাছে, যে কৃষ্ণ আপনি দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা করছেন একবার জ্ঞানী বুদ্ধিযোগ, বুদ্ধি করার জন্য বলছেন, বুদ্ধির মাধ্যমে কর্ম ত্যাগ, আবার আপনি বলছেন শেষের দিকে আমাকে কর্ম করার জন্য, তো কোনটা করা উচিত একটা জিনিস বলুন। একইভাবে এখানে পঞ্চম অধ্যায়ে অর্জুন তিনি মোহিত হয়ে গেছেন, তিনি বিভ্রান্ত হয়ে গেছেন যে কোনটা শ্রেষ্ঠ। দুটো জিনিস বলছেন আপনাকে, একসাথে দুটো জিনিস বলতে পারেন না আপনি, যে কোনো একটা বলুন। অর্জুন মনে করে দুটা হচ্ছে একটা আরেকটার বিরোধী। রাত যেরকম দিনের বিরোধী, অন্ধকার যেরকম আলোর বিরোধী, এরকম কর্মত্যাগ আর কর্ম করা দুটা হচ্ছে একটা অন্যের বিরোধী। কীভাবে দুটো একসাথে হতে পারে, এটা অর্জুনের প্রশ্ন ছিল, মূল প্রশ্ন। তো এই অধ্যায়ে আমরা অনেকটা দেখতে পাবো ভগবান বলবেন কর্মসন্ন্যাস থেকে কর্মত্যাগই শ্রেষ্ঠ, কিন্তু অন্তিমে কি আমরা দেখতে পাবো, মূল সিদ্ধান্ত হচ্ছে এটা, আসলে কর্মত্যাগ দু প্রকার হতে পারে। একটা হচ্ছে ফলগু বৈরাগ্য বা চিত্তশুদ্ধি না হয়ে চিত্তশুদ্ধিবিহীন যে কর্মত্যাগ, এটা একটা কর্মত্যাগ। এই কর্মত্যাগটা হচ্ছে নিকৃষ্ট। এই কর্মত্যাগটা কর্মসন্ন্যাস থেকে, এই কর্মসন্ন্যাস বা কর্মত্যাগটা হচ্ছে কর্মযোগ থেকে নিকৃষ্ট, এর থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। সব থেকে নিচের স্তরে ব্যক্তি আছেন কি, তিনি তার চিত্ত হৃদয় শুদ্ধ হয়নি কিন্তু তিনি বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করছেন, বলছেন না আমি সন্ন্যাস গ্রহণ করবো, আমি কর্ম করবো না, কিন্তু হৃদয়ে তার এখনো কামনা বাসনা আছে, নিচের স্তরের ব্যক্তি। তার ঊর্ধ্বে হচ্ছেন কি, না তার এখনো তার হৃদয়ে কর্ম বাসনা আছে কিন্তু সেজন্য তিনি কর্ম সন্ন্যাস করছেন না, কর্ম ত্যাগ করেন, বরং তিনি কর্মযোগ করছেন। আর তাহলে কেন তিনি শ্রেষ্ঠ? কারণ ইনার মধ্যেও কর্ম, ইনার মধ্যেও বাসনা আছে, ইনার মধ্যেও বাসনা আছে। তাহলে কেন একজনকে বলছি শ্রেষ্ঠ আরেকজনকে বলছি শ্রেষ্ঠ না? কারণ ফলটা হচ্ছে শ্রেষ্ঠ। যে কামনা বাসনা যুক্ত ব্যক্তি কর্ম ত্যাগ করেছেন, তার কি হবে, যখন তার কামনা বাসনা আবার জাগবে তখন তিনি ব্যভিচারে প্রমত্ত হতে পারেন। কিন্তু যে কামনা বাসনা যুক্ত ব্যক্তি তিনি কর্ম করছেন, সেই ব্যক্তির কি হবে, সেই ব্যক্তি তিনি ধীরে ধীরে কর্ম করার মাধ্যমে প্রগতি করবেন, প্রগতি করার মাধ্যমে তিনি আবার তার হৃদয় শুদ্ধ করতে পারেন এবং তিনি তখন অন্তিমে কর্মসন্ন্যাস ত্যাগ করতে পারেন। তার মানে কি দাঁড়ালো, যিনি হৃদয় শুদ্ধ করার পর কর্ম ত্যাগ করছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো তিন ধরনের ব্যক্তি পেলাম আমরা, একজন হচ্ছে হৃদয় শুদ্ধ না কিন্তু কর্ম ত্যাগ করেছে, 3 নম্বর। তার উপরে 2 নম্বর পেলাম হৃদয় শুদ্ধ না কিন্তু কর্মযোগ করছে, কর্ম করে যাচ্ছে, কর্মযোগী, 2 নম্বর। তিনি হচ্ছেন 3 নম্বর থেকে শ্রেষ্ঠ, 2 নম্বর। আর 1 নম্বর হচ্ছেন যে হৃদয় শুদ্ধ হয়েছে, কর্ম ত্যাগ করেছেন। তো এই জন্য বলা, যদি এখানে বলা হচ্ছে কর্মত্যাগ 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 কর্মত্যাগটা শ্রেষ্ঠ না, কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ, কর্মযোগ, কর্ম করো কর্ম করো, কিন্তু অন্তিমে আমরা যেটা ছিলাম কারা শ্রেষ্ঠ, নিরপেক্ষ, সনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ, এটা হচ্ছে সর্বোচ্চ তত্ত্ব, নিরপেক্ষ, নিরপেক্ষ বৈষ্ণব। তার কোনো কর্ম করার প্রয়োজন নেই, তিনি নিষ্কাম, নিরহংকার, নির্মম, নির্দ্বন্দ্ব, তার কোনো কর্মের প্রয়োজন নেই, তিনি সব কিছুর ঊর্ধ্বে। প্রথম দিনে আমরা আলোচনা করছিলাম, কিন্তু সবকিছু বলার পরে কৃষ্ণ বলবেন কি, হে অর্জুন যেটা বললাম সেটা ঠিক, যে যার হৃদয় শুদ্ধ হয়েছে যোগযুক্ত বা সেই ব্যক্তি হৃদয় শুদ্ধ ব্যক্তি, তার জন্য এই কর্ম করার প্রয়োজন নেই, তিনি কর্ম ত্যাগ করতে পারেন। কিন্তু তোমার ক্ষেত্রে সেরকম না, তোমার হৃদয় এখনো শুদ্ধ হয়নি। কেন শুদ্ধ হয়নি?
হরে কৃষ্ণ। তো এই আমরা এখন দেখছি এই ১৩ থেকে ১৬ পর্যন্ত এই সেকশনে ব্যাখ্যা করছেন কৃষ্ণ, যে আগের অধ্যায়গুলো জিজ্ঞেস করা হচ্ছে কর্তাকে, এখানে এই সেকশনের মূল ইয়ে হচ্ছে কর্তাকে, কে কর্তা, কর্ম করে কে। এখানে তিন ধরনের কর্তার কথা বলছেন, কারা কারা কর্ম করে ১৩ থেকে। আগের শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছিল নিষ্কাম কর্মজীবী এবং সকাম কর্মজীবীর মধ্যে পার্থক্য ১২ নম্বর শ্লোকে, এখন সেটাই আবার এখানে আর একটু তিনি টেনে ধরছেন। শুদ্ধচিত্ত ব্যক্তি, অর্থাৎ যিনি নিষ্কাম শুদ্ধচিত্ত ব্যক্তি, তিনি কিভাবে কোনো কিছু কর্ম থেকে মুক্ত থাকেন। বাহ্যে সমস্ত কার্য করে ও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহে দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। নটা দ্বার, দেহের মধ্যে নটা দ্বার বলা হচ্ছে, সেখানে তিনি নিজেই কিছু করেন না, অন্য কাউকে দিয়ে কোনো কিছু করান না। দেহটাকে, দেহটা নবদ্বার বিশিষ্ট নগরী বলা হচ্ছে, গৃহ বলা হচ্ছে। আমরা চতুর্থ স্কন্ধে দেখতে পাবো পুরঞ্জন উপাখ্যানে, সেখানে বলো নবদ্বার ও পুরম, নটা দ্বার বিশিষ্ট সেই রাজ্যের মধ্যে, পুরের মধ্যে, নগরীর মধ্যে একজন রাজা আছেন, পুরঞ্জন নামক রাজা, তিনি হচ্ছেন জীবাত্মা। তো এই হচ্ছে এখানে ভগবান বর্ণনা করছেন, তিনি শুদ্ধচিত্ত ব্যক্তি, তিনি কোনো এই সমস্ত কর্মের মধ্যে লিপ্ত থাকে বা নিজে কোনো কিছু করেন না, অন্য কাউকে দিয়ে কোনো কিছু করান না। তারপর ১৪ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে, সেটাই ব্যাখ্যা করছেন যে তো সেই জীবের দায়িত্ব কি বা জীবের কর্তব্য কি। জীবাত্মার এখানে পার্ট বা তার রোলটা কি, এই এই কর্তা অকর্তা সম্বন্ধে জীবের রোলটা কি, জীবের জীবের যে ভাগটা কি, জীবে জীব কি দায়িত্ব পালন করে, চরিত্রটা কি, জীবের স্বরূপটা কি। তো এখানে মনে করছেন যে দেহরূপ নগরীর প্রভু, এই যে নবদ্বারে পুরে, নবদ্বার পুরে দেহি হংস লোলায়তে লেলায়তে বহি বসি সর্বস্ব লোকস্ব স্থাবরস্ব চরস্ব চ। দুটি চোখ, দুটি নাক, দুটি কান, মুখ, উপস্থ পায়ু, বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে পরিচয় খুঁজে পায় তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয়। দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার, দেহের প্রতি সে বা দেহাত্মবুদ্ধি না করা। তো আমরা ওই দিন বলছিলাম পাঁচটা জিনিস আমাদের আমাদের আবরণ, কী কী পাঁচটা জিনিস ছিল, অবিদ্যা, অস্মিতা, অভিনিবেশ, রাগ, দ্বেষ। অবিদ্যা মানে কি, না সাধারণত বলা হচ্ছে মায়া, মায়ার দুটা শক্তি আছে, দুটা কাজ আছে, একটা হচ্ছে আবরণাত্মিকা আর একটা প্রক্ষেপাত্মিকা বা বিক্ষেপাত্মিকা। দুটা জিনিস বলা হচ্ছে, আবরণাত্মিকা আর প্রক্ষেপাত্মিকা বা বিক্ষেপাত্মিকা। আবরণাত্মিকা মানে কি, মনে করুন, মনে করুন বলা হচ্ছে আমি, আমার নাম পদ্মমুখ নিমাই দাস। এখন যেমন বাংলা ফিল্মে বা ফিল্মে দেখায় হেঁটে যাচ্ছে, হঠাৎ করে মাথা একটা অ্যাক্সিডেন্ট হলো, স্মৃতিশক্তি হারিয়ে গেছে, স্মৃতিশক্তি হারিয়ে গেছে, পরবর্তী দেখা বিছানার বেডে শুয়ে আছে, বলছে আমি কে, কোত্থেকে এলাম। মনে করুন আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ভুলে গেছি আমি কে, এটা হচ্ছে অবিদ্যা। আমি আমার স্বরূপটা ভুলে গেছি, আমার পরিচয়টা ভুলে গেছে, এটা অবিদ্যা, অবিদ্যা। এখন অন্য কেউ এসে বলল যে আপনার নাম হচ্ছে, আপনার নাম বলভদ্র গুরুদাস, আমাকে এসে বলছে আপনি অমুক অমুক, আপনি থাকেন অমুক জায়গায়, এই কিছু বলে দিয়েছে, বললাম হ্যাঁ ঠিক আছে আমার নাম বলভদ্র গুরুদাস। তাহলে কি হলো, এখন প্রথমটা হচ্ছে আমি আমার পরিচয়টা ভুলে গেলাম, এটা হচ্ছে অবিদ্যা। দ্বিতীয়টা হচ্ছে না, আমি অন্য একটা পরিচয়কে নিজের পরিচয় বলে গ্রহণ করলাম, ভুল একটা পরিচয়কে নিজের পরিচয় বলে গ্রহণ করলাম। তা আবরণাত্মিকার করে কি, এসে আবরণ দিয়ে দে, আবরণ দিয়ে দে। আর প্রক্ষেপাত্মিকা করে কি, আমাদেরকে অন্যদিকে, আমাদের মন, আমার দৃষ্টিটাকে, আমাদের মনোযোগটাকে অন্য অন্যদিকে নিয়ে যায় বা বিক্ষেপ করে দেয়, বিক্ষেপাত্মিকা বলা হচ্ছে এটাকে। এই হচ্ছে আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা, দুটা দল, দুটা মিলে একটা দল। একটা এসে বলবে কি, না এই লোকটাকে মারবো পিঠা ফিরে, তুই একটা বস্তা নাও, একটা ব্যাগ কাপড় নিয়ে তার মাথায়, কাপড় একটা পর্দা তার মাথায় দিয়ে চোখে বেঁধে দাও, দেখতে পাবে তখন আমি গিয়ে পেটাবো। হ্যাঁ, তো আবরণাত্মিকা এসে কাপড় দিয়ে দেয় আমার চোখের উপরে, আর প্রক্ষেপাত্মিকা এসে তখন আমাদেরকে অন্য কোনো স্বরূপ বলে বলে দেয়। এটা হচ্ছে অবিদ্যার অস্মিতা, অস্মিতা হচ্ছে দু নম্বরটা, যে কোনো একটা, মানে দুটাই বলা হয় ওই একই নাম, প্রক্ষেপাত্মিকা বা বিক্ষেপাত্মিকা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়। এটা আসলে ভক্তি পুরুষোত্তম মহারাজ তার মায়া বইতে এটা লিখছেন ডিটেল করে, ভাগবতমেও আছে বিভিন্ন জায়গায়। তো সেই অবিদ্যাটা হচ্ছে আবরণ আত্মিকা, যে আমাদের স্বরূপটা ভুলে যাই। অবিদ্যা আত্মবিস্মরণ, নিজেকে ভুলে যাওয়া অবিদ্যা, আর অস্মিতা অন্য বিভাবন। অস্মিতা মানে হচ্ছে নিজেকে অন্য কিছু বলে মনে করা, অস্মিতা। আর অভিনিবেশ, এই যে মনে করলাম আমি আমার নাম না মনে করে আমি অন্য একটা পরিচয় বলে মনে করলাম, অস্মিতা যেটা হলো ওই অস্মিতার উপরে অভিনিবেশ। বা অভিনিবেশ মানে হচ্ছে চিত্ত নিবিষ্ট হওয়া, মনোযোগ নিবিষ্ট হওয়া, ওটা চিন্তা করা ওই সম্বন্ধে, এটা হচ্ছে অভিনিবেশ। ওই তৃতীয় কোনো বা দ্বিতীয় কোনো বস্তু সম্বন্ধে চিন্তা করাটা হচ্ছে অভিনিবেশ। অবিদ্যা অস্মিতা অভিনিবেশ, আর রাগ অভিনিবেশ, অন্যে গাঢ় মতি, অন্যের প্রতি গাঢ় মতি মতি দিয়ে এটা চিন্তা করাটা হচ্ছে অভিনিবেশ। আর অন্যে প্রীতি রাগান্ধতা, তখন যে বস্তুটা আমি চিন্তা করলাম যে আমি এই না আমি সেই, অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি অবিদ্যাটা কি, আমাদের ক্ষেত্রে আমি হচ্ছি আত্মাটা ভুলে যাওয়া, আমি যে ভগবানের নিত্য দাস এটা ভুলে যাওয়া, এটা হচ্ছে অবিদ্যা, এটা ভুলে গেছি, আবরণ পড়ে গেছে। আর অস্মিতা মানে কি, না আমি আত্মা না আমি দেহ, আমি দেহ, আমার নাম অমুক, আমার এই দেহ আছে, আমার এই দুটা হাত পা আছে, আমি অমুক জায়গায় জন্ম নিলাম, আমার পিতা অমুক মাতা অমুক, এটা হচ্ছে অস্মিতা, অন্য একটা স্বরূপ লাভ করা মনে করা, অবিদ্যা অস্মিতা অভিনিবেশ। এই স্বরূপের মধ্যে এই দেহের উপরে মনোনিবেশ করলাম, যা কিছু করছি দেহের জন্য করছি, আত্মাকে ভুলে গেছি, যা কিছু করছি দেহের জন্যই করছি, দেহের প্রতিপালন করা, দেহের সুখ লাভ করা, দেহের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদের সাথে আমার সম্পর্ক টিকিয়ে রাখা, প্রতিপালন করা, এই সমস্ত কিছু হচ্ছে অভিনিবেশ, দেহের প্রতি ইয়ে করা। আর রাগ মানে হচ্ছে দেহের প্রতি অত্যাধিক আসক্তি, এই দেহ রূপ বা এই দেহাত্ম বুদ্ধিটার উপরে গাঢ় প্রীতি, দেহকে নিজের স্বরূপ বলে মনে করা বা দেহের সুখের জন্য কাজ করা, দেহ সুখ দিতে চাই, দেহকে আমি সুখ দিতে চাই, দেহই আমার সর্বস্ব, দেহ সর্বস্ব, এছাড়া অন্য কেউ চিন্তা করি না আমি, এটা হচ্ছে রাগ, দেহের প্রতি রাগ। আর দ্বেষ মানে কি, দ্বেষ আত্মবিশুদ্ধিতা, অর্থাৎ আত্মার সাথে বিদ্বেষ করা, আমি যে আমার আমি যে আত্মা, হ্যাঁ আত্মার যে ধর্ম সেটা আমি বিদ্বেষ করা, সেটা আমি এড়িয়ে যাবো, এটা হচ্ছে দ্বেষ। এই হচ্ছে পাঁচটা জিনিস, এই পাঁচটা হচ্ছে আমাদের আবরণ, পাঁচটা হচ্ছে আবরণ, বিদ্বেষ আত্মার প্রতি বিদ্বেষটা হচ্ছে পাঁচ নম্বর আবরণ। তো এখন যদি আমি আমার কাছে এই মনে করি ঘড়িটা আছে, এটাকে আমি পেপার দিয়ে মুড়ালাম, একটা মনে রাখবেন প্রথমে সাদা সাদা কাগজ দিয়ে মুড়ালাম, আমি কাগজ দিয়ে দিলাম, তার উপরে একটা লাল কাগজ দিলাম, তার উপরে একটা কালো কাগজ দিলাম, তার উপরে একটা হলুদ কাগজ দিলাম, তার উপরে একটা সবুজ কাগজ দিলাম, পাঁচটা কাগজ দিয়ে আমি মুড়িয়ে রাখলাম, এটা সাদা হলুদ সাদা লাল হলুদ নীল সবুজ, পাঁচটা কাগজ দিলাম। এখন বলা হলো আপনি এটা ঘড়িটাকে উন্মুক্ত করুন, ঘড়িটাকে খুলুন, তো তাহলে সবার আগে কোন কাগজটা খুলবেন আপনি, শেষেরটা সবুজটা খুলবেন, তারপরে কোনটা খুলবেন, তারপরেরটা, আর সবার শেষে কোনটা খুলবেন, প্রথমটা। তো এভাবে বলা হচ্ছে আমাদের যে অবিদ্যা অস্মিতা, সবার আগে আসে অবিদ্যা, তারপরে অস্মিতা, অভিনিবেশ রাগ দ্বেষ। তো সেজন্য আমাদেরকে যখন এটা এর আবরণগুলো ক্ষেত আমাদের খুলতে হবে, কীভাবে খুলবো আমরা, পিছন থেকে, পিছন থেকে, অর্থাৎ দ্বেষ মানে কার সাথে দ্বেষ করা, তো এই জন্য আত্মার দ্বেষটা কমানোর জন্য আত্মার মঙ্গল কি সেটা আমাদের চিন্তা করা, আগে আত্মার ভালোর জন্য কাজ করা বা আত্মাকে প্রকৃত মঙ্গল আত্মার সুখের জন্য আমাদের চেষ্টা করা, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে হচ্ছে কি কি ছিল, রাগ, রাগটা কার প্রতি রাগ, শত্রুর প্রতি রাগ করা, ওই রাগ না, এটা হচ্ছে রাগ মানে আসক্তি, অনুরাগ। তো অনুরাগ হচ্ছে দেহের প্রতি, ওই দেহের প্রতি অনুরাগটা কমানো, আত্মার প্রতি আমাদের আসক্তি বাড়ানো, দেহের প্রতি আর আসক্তি কমানো, দ্বিতীয় স্টেপ। তারপর তৃতীয়টা কি আসলো, অভিনিবেশ, অভিনিবেশটা আমাদের এই দেহের প্রতি না রেখে অভিনিবেশটা আত্মার প্রতি নিয়ে আসা, অভিনিবেশ অস্মিতা, তখন জানা যে আমি দেহ নই আমি আত্মা, তারপরে আমি যে আত্মা এই জিনিসটা মনে করা এবং আমি যে দেহ নই এটা ভুলে যাওয়া। তো এই জন্য আমাদের এই যে অবিদ্যার বন্ধন, সবার প্রথম বন্ধনটা কি ছিল, অবিদ্যা, আমি এবং আমার, আমি এবং আমার, তো ওই বন্ধনটা সবার শেষে যায় বলা হচ্ছে। আসলে পঙ্কজ দাঙ্গনি বলছিলেন একবার রিসেন্টলি ক্লাসে বা গীতা ক্লাসে বলছেন যে এই যে উনি আসলে এই উদাহরণটা দিচ্ছেন, এই যে কাগজের উদাহরণটা দিচ্ছিলেন উনি, যে সব থেকে প্রথম যে পর্দা থাকবে, সবার শেষেও খুলবে। তো এই জন্য আমাদের সবার প্রথম বন্ধন হচ্ছে অবিদ্যা, বা আমি দেহ নই, আমি আত্মা, বা আমি হচ্ছি আমার, আমার, আমি এবং আমার, আমি আমার, এই বন্ধনটা এমনকি সবার শেষে আমরা মুক্ত হওয়ার পর, শুদ্ধ হওয়ার পরে এই বন্ধনটা যায়। না হলে ভক্তিতে আসার পরেও আমি আমার, আমি প্রচার করব, আমি সেবা করব, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি জপ করব, আমি সাধনা করব, সেই মনোভাব থেকে গেলে সেটা, সেটাও একটা অবিদ্যার বন্ধন থেকে যায়। তো এখানে এই পরবর্তী শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন, জীব বা প্রভু সে এই দেহে অবস্থান করে কিন্তু সে কাউকে দিয়ে কিছু করায় না, বা সে কর্মের ফল সৃষ্টি করে না, এই সবই হয় জড়া প্রকৃতির কর্মের, জড়া প্রকৃতির গুণের প্রভাবে, হ্যাঁ, জড়া প্রকৃতির গুণের প্রভাবে এই জিনিসটা ব্যাখ্যা করা হচ্ছে। সেই আমি করছি গুণের প্রভাবে, সেটা আসছি আমরা, সেখানে আসছি আমরা। আচ্ছা, তো আগের শ্লোকে তেরোতে বলছিলেন যে সেই ব্যক্তি কেন, তেরো নম্বর শ্লোকটা জিনিস দেখুন, বলা হচ্ছিল যে সে ব্যক্তি বাহ্য সমস্ত কার্য করে, মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে, দেহরূপ গৃহে পরমসুখে বাস করে, কিন্তু তিনি নিজে কোনো কিছু করেন না। কেন তিনি করেন না? কারণ তার যেহেতু অহংকার নেই, তার যেহেতু নিজের কোনো অহংকার নেই, আমি যে দেহ বা আমি যে এই দেহ বা আমি মিথ্যা অহংকার নেই তার, সেজন্য তিনি নিজে কোনো কর্ম করেন না। আর যেহেতু তার কোনো মমত্ব নেই, অন্যের প্রতি মমতা নেই, তাই তিনি অন্য কাউকে দিয়েও কর্ম করান না। এই ব্যক্তির কথা যিনি সেরকম বাহ্য সমস্ত কার্য করেন, শুদ্ধচিত্ত ব্যক্তি, ১৩ নম্বর শ্লোকে শুদ্ধচিত্ত ব্যক্তি, তার কোনো অহংকার নেই, শুদ্ধচিত্ত, তার চিত্ত অহংকার থেকে মুক্ত হয়েছে। তো এখন যদি বলে অর্জুন যদি এরকম বলেন যে পরমেশ্বরই হচ্ছেন যাকে এই লোক হইতে উন্নত করতে ইচ্ছা করেন তার দ্বারা সাধুকর্ম করান, এবং যাকে এই লোক হতে অধোগামী করতে ইচ্ছা করেন তার দ্বারা অসাধুকর্ম করান, যে আসলে ভগবানই সব কিছুর মূলে, ভগবানই সব কিছুর মূলে, কীভাবে না, ভগবান যাকে উপরে উঠাতে চান তাকে দিয়ে ভালো কর্ম করান, তাকে নিচে নামাতে চান তাকে দিয়ে খারাপ কর্ম করান, এরকম একটা মনোভাব আসতে পারে অর্জুনদেব, এরকম একটা কিছু বলতে পারেন। তো এইরূপ বলা হয়েছে, এরকম অনেক সময় বলা যায়, এরকম শ্রুতি থাকা যে পরমেশ্বর ভগবান কর্তৃকই নিযুক্ত শুভ অশুভ ফলপ্রদ কর্মে প্রেরিত পুরুষের স্বাধীনতা নেই, অর্থাৎ ভগবানই আমাদেরকে দিয়ে কর্ম করাচ্ছেন, আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের কোনো, হ্যাঁ, হ্যাঁ, সেটা আসছি আমরা, সেখানে আসছি। এটা অর্জুনের কথা বলছেন, এটা অর্জুনের সিদ্ধান্ত বলছেন, এরকম সিদ্ধান্ত বলতে পারেন অর্জুন, যে জীবের তো কোনো স্বাধীনতা নেই, তাহলে ভগবানই সব কিছু করাচ্ছেন, তো কী করে পুরুষ কর্ম ত্যাগ, তাহলে আমরা কীভাবে কর্ম ত্যাগ করতে পারবো? এতে যদি আবার বলো এরকম যে ভগবানই জ্ঞান মার্গে নিযুক্ত করে শুভ অশুভ ফল ত্যাগ করান, তবে এরূপ বলা যেতে পারে যে তাহা হলে ঈশ্বরের বৈষম্য দৃষ্টি বা নিষ্ঠুরতা আছে, তখন পাপ সম্বন্ধ, পাপ পূর্ণ হয়ে ভগবানের ফলে, তো সেজন্যই এখানে বলছেন। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এই যে শ্লোকটা ১৪ নম্বর শ্লোক, এখানে বলদেব বিদ্যাভূষণ পাদ তিনি এখানে যে লোকস্য সৃজতি প্রভু, প্রভু কথার মানে বলছেন জীবাত্মা, প্রভু মানে হচ্ছে জীবাত্মা, যে জীব হচ্ছে এই লোকের বা এই দেহের প্রভু, এবং জীব কোনো কর্ম করে না। আবার শ্রীদর্শনে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেই ধারায় তারা বলছেন এই প্রভু মানে হচ্ছে পরমাত্মা, পরমাত্মা কোনো কর্ম করে না, পরমাত্মা কোনো কর্ম সৃষ্টি করে না, দুটাই ঠিক আছে, দুটা দুটা লাইনে দুটা দৃষ্টিকোণ থেকে বলছেন পরমাত্মা, দুটা দৃষ্টিকোণ থেকে বলছেন দুটা, তো দুটা ক্ষেত্রে আমরা বলতে পারি জীবাত্মা পরমাত্মা, যেই আত্মাই হোক না, যে প্রভুই হোক না কেন, দুজনেই তো আমার দেহের মধ্যে আছে, দুজনেই প্রভু, তো সেজন্য কেউই এই কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না। তাহলে ব্যাপার হচ্ছে, কথা হচ্ছে এটা, তাহলে কে এই কাজটা করে, কে কাজটা করে, কে, সেটা হচ্ছে প্রকৃতির গুণের প্রভাবে, এইসব জড়া প্রকৃতির গুণের প্রভাবে, গুণপ্রবাহ এতস্মিন ক সাপ নু কতদ্বুদ, এই হচ্ছে মূল ব্যাপার। কর্ম কে করে, তিন ধরনের কর্তা আমরা দেখি, তিন ধরনের কর্তা আমরা কাকে কাকে দেখলাম, না পরমাত্মা কর্ম করে না, হ্যাঁ, না কর্ম হয় সেই প্রভু, প্রথমত যদি বলে সেই প্রভু নিজে কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কর্ম করে না, কর্মের ফল সৃষ্টি করে না, এতটুকু পর্যন্ত বলছেন। যদি বলা হয় আমরা যদি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ধারণা যে পরমাত্মা, তিনি কর্ম সৃষ্টি করেন না, তিনি কাউকে দিয়ে কর্ম করানো না, তিনি নির্লিপ্ত থাকেন, তারপরেও কর্ম হয়। তো এখন এই কথায় আসতে গেলে আমরা তিন ধরনের কর্তা পেতে পারি, এখানে তিন ধরনের কর্তা পেতে পারি। কারা কারা? প্রথমত হচ্ছে জীব, জীব একজন কর্তা কাজ করে, কিন্তু জীবের কাজটা কার প্রভাবে হয়? গুণের প্রভাবে। তাই দু নম্বর কর্তা হচ্ছেন গুণ বা প্রকৃতি, হচ্ছে দু নম্বর কর্তা। কিন্তু প্রকৃতিটা কে নিযুক্ত করেছেন? ভগবান। তাই তিন নম্বর কর্তা হচ্ছেন ভগবান। তিন ধরনের কর্তা বলা হচ্ছে। তো আসলে বলতে গেলে একটা যখন কর্ম হয় তখন এই তিনটা কম্বিনেশন একসাথে হয়, তিনটা সমন্বয় একসাথে হয়। ভগবান প্রকৃতিকে নিযুক্ত করেছেন আর প্রকৃতির গুণের প্রভাবে জীব কর্ম করছে। কিন্তু এখন হচ্ছে তাহলে গুণই হচ্ছে মূল কারণ, মূল মূল কালপ্রিট বা মূল ভিলেন দোষী হচ্ছে গুণই এখানে। কিন্তু সেই গুণটাকে কে গ্রহণ করছে? জীব গ্রহণ করছে। তো এটাকে জীব কি বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হচ্ছে জীবকে? না, জীবটা কেন গুণটা, জীবটা কেন গ্রহণ করছে? এটা কি গুণ ওকে বাধ্য করাচ্ছে আমাকে গ্রহণ করো, বা ভগবান বলেছে তোমাকে গুণ গ্রহণ করতেই হবে? না, জীব কেন গুণটা গ্রহণ করছে? হ্যাঁ, নিজের ভোগ বাসনা অনুযায়ী, নিজের ভোগ বাসনা অনুযায়ী। বা যেহেতু জীব বাসনা করতে আছে তার ভোগ করার, সেজন্য সে কোনো না কোনো গুণের অধীনে থেকে তাকে ভোগ করতে হয়, সেজন্য সেই গুণের প্রভাবে তাকে কর্ম করতে হয়। বাসনাই হচ্ছে মূল জিনিস এখানে। প্রথমত হচ্ছে তিন ধরনের কর্তা আছেন, জীব, ঈশ্বর আর প্রকৃতি। এখন ঈশ্বরের আজ্ঞাধীনে প্রকৃতি নিযুক্ত হয়েছে, ঈশ্বর একজন কর্তা। প্রকৃতির অধীনে জীব কর্ম করছে, প্রকৃতিও একজন কর্তা, আর জীব যেহেতু কর্ম করছে জীবও কর্তা। তাহলে অন্তিমে দেখতে গেলে আমরা কি শত্রুকে দোষী হতে ভগবান? কিন্তু ভগবান কেন? ভগবান তো বলে দিলেন তোমাকে এটা করতে হবে, ভগবান একটা সিস্টেম করে দিয়েছেন। কেন ভগবান সিস্টেম করেছেন এটা? আমাদের বাসনাকে পরিতৃপ্ত করার জন্যে। হ্যাঁ, যেহেতু আমরা বাসনা করেছি ভোগ করার জন্যে, তাই আমাদের এই বাসনাকে সুযোগ দেওয়ার জন্যে, চরিতার্থ করার জন্যে ভগবান এই সিস্টেম বানিয়েছেন। প্রকৃতি দিলাম, প্রকৃতির গুণ দিলাম, এর অধীনে তোমরা কর্ম করো। একবার একজন ভক্ত প্রভুপাদের কাছে জিজ্ঞেস করে, প্রভুপাদ ভগবান কেন জগৎ সৃষ্টি করেছেন? ভগবান যদি জগৎ সৃষ্টি না করতেন তাহলে তো কোনো সমস্যাই হতো না। ভগবান কেন প্রকৃতি গুণ মায়া সৃষ্টি করেছেন? ভগবানই মূল দোষী বা তার মূল দোষী। তো তখন প্রভুপাদ এত রেগে গেছেন, বলছে রাস্কেল, বলছে ভগবান এটা সৃষ্টি করেন, তুমি এটা সৃষ্টি করেছো। বলে আমি সৃষ্টি করেছি কীভাবে প্রভুপাদ? আমি তো কিছু সৃষ্টি করিনি। বলছেন প্রভুপাদ যে তুমি ভোগ করার ইচ্ছা করেছিলে, তুমি স্বতন্ত্রভাবে ইচ্ছা করেছো তুমি কৃষ্ণ থেকে আলাদা হয়ে ভোগ করবে, তাই তোমার এই বাসনাকে চরিতার্থ করার জন্যই ভগবানকে এই সমস্ত কিছু সৃষ্টি করতে হয়েছিল, সমস্ত সৃষ্টি করতে হচ্ছে। তুমি হচ্ছে এখানে মূল দোষী, ভগবান নন। তাই ভগবান সু সিস্টেম বানিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, গুণ দিয়েছেন, এই কর্মের বন্ধনের পন্থা দিয়েছেন, মায়া দিয়েছেন, অনর্থ দিয়েছেন, কিন্তু মূল এটা আমার জীবের উপরে নির্ভর করে। বলে না বল ইজ অন ইয়র কোর্ট। আমরা ফুটবল খেলছি, বলটা এখন আমাদের পায়ে আছে, আমার পায়ে আছে, মায়া আমাদের প্রতিপক্ষ, তো মায়ার পায়ে নেই, আমার পায়ে আছে বল। আমি চাইলে মায়াকে কাটিয়ে বল নিয়ে গিয়ে গোল দিতে পারি, আবার আমি চাইলে বলটা মায়ের পায়ে তুলে দিতে পারি। এখন আমার কাজে, আমার কি করা, ছেড়ে দেওয়া হয়েছে আমার উপর, ব্যাপারটা হচ্ছে এরকম। মায়া দিয়েছেন ভগবান, কিন্তু জীবের জন্য একটা বাধ্যতামূলক না, এমন যে আমাকে মায়ার অধীনে থাকতেই হবে। আমরা চাইলে, জীব চাইলে সে মায়া থেকে মুক্ত হতে পারে, এটা জীবের উপর নির্ভর করে, বাসনাই হচ্ছে মুখ। এই জন্য যেমন রামায়ণ ব্যাখ্যা করছেন আচার্যরা, শ্রী সম্প্রদায় আচার্য রামায়ণের বাস করেছেন, তিনি আচার্য বলছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্যে, মাতা সীতা তিনি কোথায় ছিলেন? রামচন্দ্রের সাথে পঞ্চবটি বনে তারা সেখানে আনন্দ উপভোগ করছিলেন। তো একইভাবে জীবাত্মা ভগবানের সাথে নিত্যদুলায় অংশগ্রহণ করে, আনন্দ উপভোগ করে। তো তখন সেখানে কে এলো? রাবণের আগে কে এলো? হরিণ। তখন মাতা সীতা কি বললেন? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো তখন এই সোনার হরিণের পিছনে কাকে পাঠালেন? রামকে, ভগবানকে পাঠালেন যে আমি সোনার হরিণ চাই, ওটার পিছনে যাও নিয়ে আসো। তো এইভাবে জীবাত্মা কি আশা করলেন? আমার সোনার হরিণ চাই, আমি ভোগ করতে চাই, আমি ভোগ করতে চাই। আর যখন ভোগ করার ইচ্ছা করলাম তখন ভগবানকে পাঠালাম যে আমাকে ভোগের সুযোগ বানিয়ে দিন আপনি। আর তখন রামচন্দ্র কি করলেন? সীতাকে ছেড়ে চলে গেলেন সোনার হরিণ আনতে। একইভাবে আমরা ভোগের ইচ্ছা করে ভগবানকে আমাদের থেকে দূরে পাঠিয়ে দিলাম। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে যা করে, এখানে নিকটস্থ কে ছিলেন? রাবণ নিকটে দাঁড়িয়েছিলেন, রাবণ নিকটে দাঁড়িয়ে দেখছিলেন ঝোপ থেকে কি হচ্ছে, রাম চলে গেছেন, লক্ষ্মণ চলে গেছেন, তারপরে এলেন। তো একইভাবে মায়া ও নিকট নিকটেই আছেন, নিকটেই আছেন, ভগবানের পিছনেই আছেন, পাশেই আছেন, নিকটে। যখন আমরা ভগবানকে দূরে পাঠিয়ে দিলাম, কৃষ্ণ বহির্মুখ হলাম, তখন নিকটস্থ মায়া এসে জাপটিয়া ধরলো আমাদেরকে, আমাদেরকে জাপটে ধরলো। এখন রাবণ সীতাকে কোথায় নিয়ে গেলেন? লঙ্কায়, পঞ্চপটি থেকে লঙ্কায়। তো একইভাবে আমাদেরকে মায়া কোথায় কোথায় নিয়ে আসলেন? ভগবত ধাম থেকে জড়জগতে নিয়ে এলেন, জড়জগতে আছে। এখন এই লঙ্কাতে অশোক বাটিকায় রাখলেন রাবণ। এখন ওখানে সীতাকে কারা কারা পাহারা দিচ্ছিলেন? প্রহরী রাখলেন কাদেরকে? রাক্ষসীদেরকে পাহারা দেন। প্রহরীদের কাজ, রাক্ষসীদের কাজ কি ছিল? রাক্ষসী যারা, তাদের কাজ কি ছিল? যাতে তারা সীতা যেন এখান থেকে বেরিয়ে না যায়, পাহারা দেয়া, যেখানে পালিয়ে যেতে না পারে, মানে এখানে পাহারাদার, পাহারা রকি, পাহারা দেয়া, এখান থেকে যেন বেরোতে না পারে। তো বলা হচ্ছে এই জড়জগতে আমরা এলাম, তো এই জড়জগতে আমাদের পাহারা দার কারা, প্রহরী কারা? হ্যাঁ, পাহারাদার নবদান না, আমাদের পরিবারবর্গ আত্মীয় স্বজনেরা হচ্ছে পাহারাদার। আমাদের আত্মীয় কেন না ইয়ের ওই পাহারা, ওই রাক্ষসীদের কাজ কি ছিল? সীতা যেন বেরোতে না পারেন এখান থেকে, এখানেই থাকুন, যার যা করুন এখানেই থাকুন। একইভাবে আমাদের পরিবার আত্মীয় স্বজনদের কাজ কি? আমরা যেন এখান থেকে বেরোতে না পারি। যখন আমরা ভক্তিতে আসি তখন প্রথম বাধা কার কাছ থেকে আসে? ফ্যামিলি থেকে। আর যাই করো বাবা, ভক্তি করবে না। আমি একবার পুনেতে আমি বুক ডিস্ট্রিবিউশন করছিলাম ট্রেনে স্টেশনে, তো একজন লোক এসে বললো আমাকে, আরে কি তুমি সময় নষ্ট করছো এখানে, এখানে টাইম পাস করছো, তুমি কত যুবক বয়স, ভোগ করার সময় তোমার, তোমার মতো আমার একজন ছেলে আছে, হ্যাঁ সেরকম তোমাদের ইস্কনের সাথে, হরেকৃষ্ণের সাথে যাচ্ছিল ধীরে ধীরে, একটা থাপ্পড় দিয়েছি ওকে ধরে আমি, বলে তোর এখন যুবক বয়স, ইন্দ্রিয় ভোগ করার সময়, এখন কি করছে সেই সব কিছু, ভক্তি এই সেই, এরকম বলতে লাগলেন। তো বললো এরকম বললাম তাকে, তারপর তাকে একটা বাইক কিনে দিলাম, এখন আমার ছেলে ভালো হয়ে গেছে, এখন আর তোমাদের ওখানে যায় না, এখন বাইকে বসে পিছনে তার বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ায়, সিনেমা হলে যায়, নাইট ক্লাবে যায়, আনন্দ করছে, ফুর্তি করছে। বললাম বাহ, কত মহান পিতা আপনি, আপনার মতো পিতা যদি হয় তাহলে আর এই জীবের এই ভগৎ এই জড়জগতে মুক্ত হওয়া আর কোনো সম্ভব নাই, সম্ভাবনা নাই। তো এই হচ্ছে জিনিসটা, যে যাই করুক কোনো সমস্যা নেই, পুত্র যাই করছে, যখনই বলছে না মালা হাতে, মানে না এটা করা যাবে না, বিড়ি সিগারেট ফুঁকছে, ঠিক আছে যাক, এটা যুবক ছেলে করবেই, সমস্যা নেই। তো এই হচ্ছে যখনই আমরা ভক্তিতে আসি প্রথম বাধাটা আসে কার কাছ থেকে? পরিবার থেকে। তো এরা হচ্ছে এই পরিবার, রাক্ষসীদের সাথে তুলনা করা হচ্ছে। এখন রাক্ষসীদের কি ছিল? একটা চোখ আর একটা কান বলা হচ্ছে। এর মানে কি? আমরাও এই জগতে বদ্ধ হয়ে আছি কি, কিসের দ্বারা? আমি এবং আমার, এই ভাবনার দ্বারা, আমি এবং আমার অহমিতি, এর দ্বারা বদ্ধ হয়ে আছি। এখন সেখানে পরবর্তীতে কে এলেন? হনুমান। তো হনুমান হচ্ছেন গুরুদেব। তো হনুমান এসে কি করলেন? রাম কথা শুনালেন প্রথমে। তো এইভাবে গুরুদেব এসে আমাদেরকে কৃষ্ণের সাথে সংযুক্ত করিয়ে দিন, বা আমাদের হারানো সম্পর্ক ভগবানের সাথে পুনঃস্থাপন করে দিন। গুরুদেব এসে নিজের সম্বন্ধে বলবেন যে আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। গুরুদেব এসে বলবেন, ভগবানের কথা বলে দেবেন, পরিচয় করিয়ে দেবেন। তারপরে হনুমান কি করলেন? একটা সোনার আংটি দিলেন সীতাকে, রামের আংটি দিলেন। আংটিটা বলা হচ্ছে দীক্ষার প্রতীক, মালা দিলেন আমাদেরকে, হ্যাঁ মালা দিলেন। এখন তারপরে কি হলো? তারপরেও সীতাকে সেখানে এক বছর থাকতে হয়েছিল, এমন না তখনই উদ্ধার চলে গেলেন সেখান থেকে, না তারপরেও সেখানে কষ্ট করতে হয়েছিল সীতাকে, যুদ্ধ হলো, সব কিছু, এক বছর থাকতে হয়েছিল। এইভাবে আমরাও সব পেয়েছি, ভক্তি পেয়েছি, গুরুদেবকে পেয়েছি, মালা পেয়েছি, দীক্ষা পেয়েছি, তার মানে এমন না আমরা এখান থেকে মুক্ত হয়ে গেছি, আমাদেরকেও পুরো জীবনটা থাকতে হবে এখানে, এবং এই জগতের দুঃখ কষ্ট এখানে ভোগ করতে হবে আমাদেরকে। এটা আরেকটা আমাদের ধারণা, যেন আমরা ভক্ত হয়ে গেছি মানে আমার কোনো সমস্যা নেই, আমার জীবনে আর কোনো কষ্ট নেই, দুঃখ নেই, সব থেকে মুক্ত হয়ে গেছি আমি। কিন্তু এটা কোথায় বলা আছে এরকম? একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কীরকম? ঝাল। একজন অভক্ত যদি কাঁচা লঙ্কা খায় কেমন লাগবে? যদি ভক্ত কাঁচা লঙ্কা খায় কেমন লাগবে? চিনি কীরকম, গুড় কীরকম, অভক্ত খেলে কীরকম, ভক্ত খেলে কীরকম? এই জন্যই জগতের এই জগতের প্রকৃতি পরিবর্তন হয়, জগৎটাও দুঃখালয়ম, সেটা সবার জন্য দুঃখালয়ম, অভক্তের জন্য দুঃখালয়ম, ভক্তের জন্য দুঃখালয়ম। তাহলে তাহলে এখানে লাভটা কি ভক্ত হয়ে, ভক্ত হয়ে কী লাভ হলো? এই পার্থক্যটা হচ্ছে ভক্তের দৃষ্টিভঙ্গি অভক্তের দৃষ্টিভঙ্গি। তত্তেন কম্পাম সুসমিক্ষমান ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদবাগ বপুর্বীরধন্দমস্তে ইবেতয় মুক্তিপদে সদায়। ভক্ত কি মনে করেন যে আমার পূর্বকৃত কর্মফলে আমাকে আরও অনেক দুঃখ ভোগ করতে হতো, আরও অনেক কষ্ট পেতে হতো, কিন্তু ভগবান কৃপা করে আমার কষ্টটা কমিয়ে দিয়েছেন, অল্প একটু দুঃখভোগের মাধ্যমে আমার মহাকর্মফল তিনি নাশ করে দিয়েছেন। যেমন কি বলা হচ্ছে, সবজি ফল কাটছেন, আঙুলটা চামড়া একটু কেটে গেছে, তো ভক্ত বলছেন ভগবান আপনাকে ধন্যবাদ। কেন ধন্যবাদ? না আমারও তো কোনো কর্মের ফলে হাড়টা কাটার কথা ছিল, আপনি একটু আঙুলে চামড়া কেটে আমাকে এটা থেকে মুক্তি দিয়েছেন। এই হচ্ছে ভক্তের মনোভাব। এই জন্য এই মনোভাব নিয়ে ভক্ত এই জগতে তিনি জীবন মুক্ত সৌচ্চতে অনাসক্ত থাকেন। এই জন্য বলছে কার্যসিদ্ধি অসিদ্ধি সমসিদ্ধ অসিদ্ধ, অর্থাৎ তার কাজ সিদ্ধ হোক বা অসিদ্ধ হোক, সুখ বা দুঃখ পান, এই মনোভাব নিয়ে ভক্ত সবসময় এই জগতে সুখী থাকেন। যে না, যা পাচ্ছি আমি, যা পাচ্ছি আমি ভগবানের কৃপায় পাচ্ছি, হ্যাঁ, যা পাইনি ভগবান এটা দেননি কারণ এটা আমার জন্য ভালো না, এটা হচ্ছে ভক্তের মনোভাব, এটা হচ্ছে ভালো না। তাই যদি ভক্ত যদি ভালো কিছু পান, যদি সাফল্য পান, সুখ পেলে এটা কার কৃতিত্ব? ভগবানের কৃতিত্ব, এটার জন্য দায়িত্ববান হচ্ছেন ভগবান। আর যদি ভক্ত দুঃখ পান তাহলে এটা কার কৃতিত্ব? এটা আমার কৃতিত্ব, আমি আমার নিজের কর্মের ফলে দুঃখ পাচ্ছি, ভগবান দিচ্ছেন না আমাকে। এমন না যেমন ছায়াছবিতে দেখায় হিরো বা হিরোইন গিয়ে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রোগ হয়ে গেছে, তো সেই ব্যক্তি গিয়ে সেই হাসপাতালের মধ্যে দেখায় একটা ইয়ে আছে, ভগবানের বিগ্রহ থাকে, গিয়ে বলছে ভগবানের কাছে, ভগবান সারা জীবন আপনি, আমি আপনার কাছে কিছু চাইনি, আপনি কেন আমার সাথে এরকম করছেন, আমি কি দোষ করেছি, আমার সাথে তো অন্যায় হচ্ছে, আজকে যদি আপনি আমার, আজকে একটা জিনিস চাইছি আপনার কাছে প্রথমবারের মতো, যদি আজকে আপনি আমাকে ফিরিয়ে দেন তাহলে আর আপনার কাছে আসবো না, ধমকি দিচ্ছে ভগবানকে, হুমকি দিচ্ছে। তখন ভগবান ভয় পেয়ে যান, ভগবান ভয় পেয়ে না সেই লোক ভালো হয়ে যায়। তো এতে জাগতিক মনোভাব, কিন্তু ভক্ত এরকম না, ভক্ত ভগবানকে দোষী করেন না, বরং ভালো কিছু পেলে ভগবান আপনাকে ধন্যবাদ, খারাপ কিছু পেলে এটা আমার দোষ কিন্তু ভগবান আপনাকে ধন্যবাদ। কেন ধন্যবাদ? না আমি আরও বেশি খারাপ পাওয়ার কথা ছিল, আপনি আমাকে কম করে দিয়েছেন। তো এই জন্য তখন এটা হচ্ছে মূল ব্যাপার। তো এখন সব কিছু শুরু হয়েছিল কোথা থেকে, রামচন্দ্র সীতার ক্ষেত্রে। তারপর রামকে আসতে হলো এই যে পাথরের ব্রিজ বানিয়ে এসে সীতাকে উদ্ধার করতে হলো রাবণকে মেরে। তো শুরু হয়েছিল কোথায়? ওই হরিণ, একটা বাসনা, ভোগ বাসনা, ওখান থেকে শুরু হয়েছিল। আমাদেরকেও ভগবান, এই যে ভগবান এসছেন বিভিন্নভাবে আমাদেরকে উদ্ধার করার জন্যে, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম মায়া অনুকূলেন নবস্বতে রীতম বমান ভুবাব্দিম নসর স্বাত্মা, বলছেন মনুষ্য দেহ হচ্ছে নৌকার মতো, নৌকা পেলাম ভব সমুদ্র পার হওয়ার জন্য, তারপরে কি গুরুকর্ণ ধারম, গুরুদেব কর্ণধার, তারপরে কি অনুকূল বায়ু হচ্ছে কি ভগবানের কৃপা, সাধুগুরু শাস্ত্র হচ্ছে অনুকূল বায়ু। এত সমস্ত কিছু ভগবান দিয়েছেন, তারপরেও পুমান ভবাব্দিম ন তরেত, যে উদ্ধার লাভ করে না সে হচ্ছে কি আত্মহত্যাকারী। তো ওটা বলছে এত কিছু দেয়ার দিয়েছি ভগবান বলছে আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ চৈত্যগুরু সাধুগুরু বিভিন্নভাবে তিনি ভগবান নিজেকে তিনি বিস্তার করেছেন, সাধুগুরু শাস্ত্র বৈষ্ণব সব দিয়েছেন আমাদেরকে, কিন্তু মূল কারণ কি ছিল আমাদের তো সব কিছুর মূলে আমাদের বাসনা। তাই এই হচ্ছে মূল ব্যাপার, আমাদের বাসনাই হচ্ছে মূল ব্যাপার। এখানে ভগবান হচ্ছেন কর্তা, ঠিক আছে, কিন্তু ভগবান আমাদের কাছে সুযোগ দিয়েছেন আমরা সেই কর্ম থেকে মুক্ত হতে পারি। এই জন্য জীবের বদ্ধ অবস্থা, বদ্ধ অবস্থা হচ্ছে অনাদি, ভালো করে বুঝতে পারেন শুনুন, এটা বদ্ধ অবস্থা অনাদি কিন্তু মুক্ত অবস্থা অন্তবিশিষ্ট। মানে কি, জীবের বদ্ধ অবস্থার কোনো আদি নেই, কখন জীব বদ্ধ হয়েছে এর কোনো অনাদি কর্মফলে, এর কোনো আদি নেই, হ্যাঁ বদ্ধ অবস্থার আদি নেই কিন্তু তার একটা অন্ত আছে। বদ্ধ অবস্থার আদি নেই অন্ত আছে মানে কি, মানে যখন মুক্ত হয়ে যাবে তখন আর বদ্ধ না, এর অন্ত শেষ, বদ্ধ অবস্থা শেষ, কিন্তু মুক্ত অবস্থার আদি আছে, অর্থাৎ একসময় মুক্ত হয়ে যাবে কিন্তু তার কোনো অন্ত নেই, অন্ত নেই। এই হচ্ছে মূল ব্যাপার, বদ্ধাবস্থার আদি নেই অন্ত আছে, মুক্ত অবস্থার আদি আছে অন্ত নেই, এই হচ্ছে মূল ব্যাপার। ভগবান আমার কাছে সেই সুযোগ দিয়েছেন। তো এখন 15 নম্বর শ্লোকে একই কথা ভগবান ব্যাখ্যা করছেন আবার, যে পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পূর্ণ কিছু ব্যাখ্যা গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। তার মানে প্রশ্ন আসতে, তাহলে ভগবান কি করেন এই কাজগুলি? তাহলে কি ভগবানের ফলে এই এই বন্ধনগুলি হয়? তখন এটা এখানে এখানে 15 নম্বর শ্লোকে ভগবান ক্লিয়ার করছেন যে না, ভগবান জীবের কোনো পাপ অথবা পুণ্য গ্রহণ করেন না, ভগবানের জন্য দায়ী নন। বরং একটা বলছেন যে ভগবানের যে বৈষম্য বলা হচ্ছে, ঈশ্বরের অনুগ্রহ বা দণ্ড, ঈশ্বরের নিগ্রহ বা দণ্ড জীবের প্রতি, কাউকে তিনি কৃপা করছেন কাউকে তিনি দণ্ড দিচ্ছেন, বলা গেছে হচ্ছে এটা পরোক্ষ হয়ে ভগবানের কৃপায়। কোনো জীবকে যখন ভগবান দণ্ড দিচ্ছেন তার মানে কি হচ্ছে, ভগবান তাকে কৃপা করছেন। গোপ্যা কামাত ভয়াত কংস দ্বেষাত চৈদ্যা দ্বয় নৃপ সম্বন্ধাত বৃষ্ণয় স্নেহাত যুজম ভক্তা বয়ম বিভ। যুধিষ্ঠির মহারাজ নারদ মুনি বলছেন যে গোপীরা ভগবানকে লাভ করেছিলেন কিভাবে, কামের দ্বারা। কংস কিভাবে লাভ করেছিলেন, ভয়ের দ্বারা। তারপরে দ্বেষের দ্বারা কে লাভ করেছিলেন, শিশুপাল আদি রাজারা। সম্বন্ধের দ্বারা কারা লাভ করেছিলেন, যদুবংশীয়রা। সম্বন্ধাদ বৃষ্ণয় স্নেহাদ, স্নেহের দ্বারা কারা লাভ করেছেন ভগবানকে, পাণ্ডবেরা। আর বয়ম বিভ, আমরা ভক্তরা কার দ্বারা, কিসের দ্বারা লাভ করছি, ভক্তির দ্বারা। তো এখন প্রশ্ন উঠছে না, তো সবাই এমনকি অসুরেরা কংস শিশুপাল তারাও ভগবানকে লাভ করেছেন, এটাও ভগবানের কৃপা তাদের প্রতি, তারাও ভগবানের কাছে পৌঁছেছেন। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় না যে কোথায় আগরতলা কোথায় চৌকিরতলা, এরকম বলে না, তো কোথায় গোপী গোপীরা আর কোথায় শিশুপাল কংস আর যশোদা বা যদুবংশীয়রা, সবাইকে একসাথে এখানে করে দিচ্ছেন, এখানে একই লিস্ট বানিয়ে দিচ্ছেন, এই এই ব্যক্তিরা ভগবানকে পেয়েছেন। তাহলে গোপীদের মধ্যে কংসের মধ্যে সেরকম পার্থক্য কোথায়? কে চুর, এ হচ্ছে চোর, এ হচ্ছে ডাকাত, এ হচ্ছে খুনি, হ্যাঁ এ হচ্ছে সন্ত্রাসী, এরকম ব্যক্তি, আর হচ্ছে সব থেকে ভালো ব্যক্তি, ধার ধর্মপরায়ণ। সবাইকে গোল্ড মেডেল দেয়া হলো, সবাইকে পুরস্কার দেওয়া হলো, হ্যাঁ তাহলে কোথাও হলো কি ব্যাপার? আমি ভালো কাজ করলাম এত, আর এটা চুরি করলে গোল্ড মেডেল পেয়ে গেল, পার্থক্য কি এখানে? হ্যাঁ হ্যাঁ, তো এই এখানে যে গোপীদের আর কংসের মধ্যে কেন এখানে পার্থক্যটা কি আসলে? হ্যাঁ অনুকূল প্রতিকূল, ঠিক আছে, এটা অনুকূলভাবে করছে, কি পার্থক্য আছে? সচ্চিদানন্দের পার্থক্য আছে, এটা কিভাবে পার্থক্য আরো আরো সুস্পষ্টভাবে কোথায় পার্থক্য? হ্যাঁ ব্রহ্ম পরমাত্মা ভগবান, এরা ব্রহ্ম লাভ করেছে, ব্রহ্ম যদি লীন হয়েছে আর তারা ভগবানকে লাভ করেছেন। তারপর রসের পার্থক্য আছে সেখানে, এরা এরা ব্রহ্মে লীন হয়েছে, তো ব্রহ্মটা আর ভগবানটা এক না তো এখানে। যদিও সব কিছু যেমন মনে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে এই রুমের ভিতরে ইস্কন মায়াপুরের সব ব্রহ্মচারীরা আছেন এবং ইস্কন মায়াপুরের ভক্তরা আছেন, সবাই মায়াপুরের ভক্তরা এই রুমের মধ্যে আছেন, সহজ কথা সাধারণ কথা বললাম আমরা বলতে গেলে, তো এটা ঠিক না বে? ঠিক ঠিক। এখন যদি আবার বলি না, এই রুমের মধ্যে কয়েকজন ভক্ত ব্রহ্মচারী আছেন, কয়েকজন ভক্ত গৃহস্থ আছেন, প্রভুরা আছেন, মাতাজিরা আছেন, এটা ঠিক না বে? ঠিক ঠিক। তারপরে বললাম এই রুমের মধ্যে আবার কয়েকজন ভক্ত আছেন, কেউ সংকীর্তনের ভক্ত আছেন, কেউ জাগ্রত ছাত্র সমাজের ভক্ত আছেন, কেউ নামহট্টের ভক্ত আছেন, কেউ ইউথ ফোরামের ভক্ত আছেন, এটা ঠিক না বে? ঠিক। আরও গভীরে ক্লিয়ার ডিটেইলস আলাদা করা হচ্ছে, এর জন্য প্রথমত বলা হচ্ছে এরা সবাই ভগবানকে লাভ করেছেন, গোপী কংস শিশুপাল যদুবংশেরা পাণ্ডবেরা নারদেরা সবাই ভগবানকে লাভ করে, সাধারণ একটা সবাই এই রুমের মধ্যে আছেন, রুমের মধ্যে থাকার পরে হচ্ছে কে কী লাভ করেছে আরো ইয়েতে সবাই। যেমন আমরা সবাই ভারতের বাসিন্দা না, ভারতে থাকি আমরা, এটা ঠিক, সেখানে আমরা কেউ আমরা সাধারণ জীব, আমরা এখানে সাধারণ নাগরিক, কেউ আছে আর উন্নত নাগরিক, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রধানমন্ত্রী, তো আমি রাজ্যে অবস্থান করছি মানে আমি কি রাজার সাথে অবস্থান করছি এমন না, কিন্তু যারা ভগবান লাভ করেছেন, ভগবান উপলব্ধি লাভ করে তারা ভগবানের কাছে আছে, ভগবানের অন্তরঙ্গ পার্ষদ, আর যারা ব্রহ্ম লাভ করে তারা ভগবানের অঙ্গযুধিতে তারা লীন হয়ে আছে। তো এই জন্য বলা হচ্ছে এই যে তিনটার মধ্যে পার্থক্য দেখাচ্ছেন, তাই ভগবান এই সমস্ত কিছু পাপ বা পুণ্য কিছু গ্রহণ করেন না জীবের কাছ থেকে, এটা এই 15 নম্বর শ্লোকে বলছেন ওর কৃষ্ণ এই জিনিসটা ক্লিয়ার করছেন এখানে। এখন আরো বলছেন 16 নম্বর শ্লোকে যে জ্ঞানীগণ যারা হচ্ছেন তারা কিন্তু এর ফলে মোহ প্রাপ্ত হন না, যারা জ্ঞানী আছেন অর্থাৎ যারা জ্ঞান লাভ করেছেন তারা এর দ্বারা মোহ প্রাপ্ত হন না। শুধু নম্বর শ্লোকে কিরকম, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়, দিনমানে অর্থাৎ সূর্যের, আচ্ছা গুণের প্রভাবে সবকিছু হচ্ছে, তখন বলতে পারে তাহলে কে, চোদ্দ নম্বর শ্লোকের পরিপ্রেক্ষিতে আসতে পারে কে তাহলে, আমাদের যেটা বললাম আমরা, আমরা তো কর্ম করছি না, গুণ কর্ম করাচ্ছে, গুণকে ভগবানে যুক্ত করাচ্ছেন, তাই ভগবানই হচ্ছে আমাদের সবকিছুর দায়ী, তাই আমরা কেন, আমরা কেন অন্য কারো কৃতকর্মের জন্য ফল ভোগ করব। এর পরিপ্রেক্ষিতে পনেরো নম্বর শ্লোকে বলছিলেন যে না, এটা আমাদের আমাদের কৃতকর্মের ফল, ভগবানের না। তো সুন্দর নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞানী যারা আছেন তারাও এর দ্বারা মোহ প্রাপ্ত হন না, যারা জ্ঞানী আছেন। দিনমানে সূর্যের উদয়ে সবকিছু মোহ প্রাপ্ত হয়, এই তিন ধরনের ইয়ের কথা বলছেন, কর্তার কথা বলছেন। এবং আমরা এই তিন ধরনের কর্তার মধ্যে সম্বন্ধ বুঝতে পারার মাধ্যমেই আমরা এই কর্ম থেকে মুক্ত হতে পারি। এটা হচ্ছে কর্মতত্ত্ব, সেই জ্ঞান অপ্রাকৃত পরমতত্ত্বকে প্রকাশ করে। এই যে তিন ধরনের কর্তা কারা কারা আছেন, তিন ধরনের কর্তা কারা কারা, জীব, ঈশ্বর, প্রকৃতি, এই তিনটা হচ্ছে কি, এই তিনটা মিলে কি হয়, এটা কর্ম, ঠিক আছে কর্ম, কিন্তু আরো একটা বলছিলাম, এই তিনটা মিলে সম্বন্ধ, সম্বন্ধ, আর এই তিনটা সম্বন্ধে জানাই হচ্ছে সম্বন্ধ, জীব, ঈশ্বর, প্রকৃতি। তাই এটা বলছেন যে এই তিনটা সম্বন্ধে জানার ফলে, যথাযথভাবে জানার ফলেই কেউ এই কর্ম থেকে মুক্ত হওয়া হতে পারে। অর্থাৎ সম্বন্ধ জ্ঞান ভালো করে উপলব্ধি করার ফলে কেউ অবিদেয়তে, অবিদেয় পন্থা অনুসরণ করে প্রয়োজন লাভ করতে পারে। এই হচ্ছে এই ষোলো নম্বর শ্লোকের মূল বিষয়, জ্ঞানীরা মোহপ্রাপ্ত হন না, এখানে সেটাই তিনি বলছেন। এখন এইভাবে ঈশ্বরের ভগবানের উপাসনাকারীদের কি ফল লাভ হয়ে থাকে, এভাবে যারা জ্ঞানীদের কথা বলছেন আগের শ্লোকে, তারা অজ্ঞান বিনষ্ট হয়েছে, পরমতত্ত্বকে প্রকাশ করে, এভাবে তারা যদি ভগবানের ভক্তি করে তাহলে কি ফল লাভ হয়, এটা সতেরো নম্বর শ্লোকে বলছেন যে যারা বুদ্ধিযোগে, বুদ্ধি আমার প্রতি উন্মুখ হয়েছে, তদ বুদ্ধয়ঃ, তাদের বুদ্ধি আমার প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে, তদ আত্মনঃ, তার নিষ্ঠা, এবং তারা আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়েছে, তৎপরায়ণ, আমার প্রতি তারা একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছে আমাকে, তারা সম্পূর্ণ কলুষ থেকে বিদৌত হয়েছে এবং জন্ম মৃত্যুর বন্ধে মুক্ত হয়েছে। ক ধরনের ব্যক্তির কথা বলছেন এখানে, চার ধরনের, বা চার ধরনের ব্যক্তি না, এক ধরনের ব্যক্তির মধ্যে চারটা গুণ, চারটা গুণের কথা বলছেন, যোগ্যতার কথা বলছেন, হ্যাঁ, বুদ্ধি, মন, নিষ্ঠা, আর ভগবানকে আশ্রয় বলে গ্রহণ করেছেন। এই এই চার ধরনের ভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করলে কি লাভ হয়, কটা ফল লাভ হয়, দুটা ফল লাভ হয়, কি দুটা ফল লাভ হয়, তা সমস্ত কলুষ বিদৌত হয়, পাপ থেকে মুক্ত হয় জীব, আর জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে, দুটা ফল বলছেন এখানে। তো সেই দুটা ফল লাভ হলো এখন, এখন তো সে ধরনের ব্যক্তি, আরও তিনি এখানে বিস্তার করছেন, সেই ধরনের ব্যক্তি তার দৃষ্টি কীরকম, সে কীরকম দর্শন করে এই জগৎকে, সেই ব্যক্তি কীরকম জগৎকে দর্শন করে, এই জন্য বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈ বা সোপাকেচ পণ্ডিত। আচ্ছা আমরা সতেরো থেকে পড়িনি, আমরা অনুবাদ সতেরো নম্বর অনুবাদটা পড়ুন, তাদের দৃষ্টি কিরকম, তারা কিরকম দর্শন করেন, তারা যেমন আগে বলছিলেন অর্জুন থিত প্রজ্ঞস্য কা ভাষা, তারা কিরকম কথা বললেন, কিরকম বসেন, কিরকম আচরণ করেন, তো সেই ধরনের ব্যক্তি এখানে এরকম বলা হচ্ছে যে আগের যে শ্লোকে বলা হচ্ছে এই ধরনের যারা ভগবানকে লাভ করেন তারা জ্ঞানবান পণ্ডিত কিভাবে দর্শন করেন, তো তিনি সবার প্রতি সমদর্শী, সমদর্শী পরায়ণ, বা তিনি সর্বত্র যেহেতু ভগবানকে দর্শন করতে পারেন তাই তিনি সবার প্রতি সমদর্শী। এটা মহাপ্রভু রামানন্দ রায়ের মধ্যে আলোচনা হচ্ছিল, মহাপ্রভু বলছিলেন কি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। ইষ্টদের মধ্যে স্ফূর্তি হয়। তো এটা বলছিলেন প্রেম ভক্তির লক্ষণ, প্রেম। কেন প্রেম বলছিলেন বা চতুশ্লোকী ভাগবতম ব্যাখ্যা করছেন ভগবান ব্রহ্মার কাছে, অহম এবা সময় বাগ্রে প্রথম শ্লোকে বলছেন যে আমি সুশীলাদিত ছিলাম, তারপরে ঋতেয়ার্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত যা আত্মনি, সম্বন্ধ জ্ঞানের কথা বলছেন প্রথম দুটা শ্লোকে, যে সব কিছু আমার থেকে মুক্ত, আমার থেকে আলাদা হচ্ছে মায়া। তারপরে অভিধেয়ের কথা বলছেন তিন নম্বর শ্লোকে, এতাবাদেব জিজ্ঞাসাম তত্ত্ব জিজ্ঞাসু না আত্মনহ, কীভাবে তত্ত্ব জিজ্ঞাসা করা উচিত গুরুদেবের কাছ থেকে। তারপরে তিন নম্বর শ্লোকে বলছেন প্রয়োজনের কথা, যথা মহান্তি ভূতানি ভূতেশু চাবচেষ্ণু প্রবিষ্টানি অপ্রবিষ্টানি নতেশু। তো আমার কাছে প্রথমে ভাবছিলাম এটা কীভাবে এটা প্রয়োজন হতে পারে। প্রয়োজন মানে তো আমরা মনে করি প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবানের প্রেম লাভ করা, রস মাধুর্য রস এই কিছু। কিন্তু এখানে বলছি কি, তিনি সর্বত্র ভগবানকে দর্শন করতে পারেন, এটা কীভাবে প্রেম হতে পারে। তো ওইটা হচ্ছে এই দৃষ্টিতে যে তিনি প্রেমী, প্রেম যেমন মা সন্তানকে প্রেম করেন, তার মানে কি যা কিছু দেখেন মা সন্তানের কথা মনে হয়, সন্তানের খেলার জিনিস আছে বা এরকম না, তখন মনে হয় না আমার সন্তান এরকম। তো প্রভুপাদকে মুক্ত প্রশ্ন করেছিল যে প্রভুপাদ কীভাবে আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো এই জগতে, তো সবসময় থাকতে পারো। তখন ভগবান বললেন, তখন প্রভুপাদ বললেন চশমা দেখে, তার চশমা দেখে, এই চশমা দেখে তোমার কী মনে হয়, চশমাটা কার, প্রভুপাদ আপনার, চশমা দেখে তোমার কী মনে হয়, এটা মনে হয় এটা আপনার প্রভুপাদ, চশমাটা দেখলে কার কথা মনে হয় বলে আপনার কথা মনে হয়। তো একইভাবে যদি তুমি ভগবানকে ভালোবাসো তাহলে এই জগৎ দেখলে তোমার ভগবানের কথা মনে হবে, ভগবান হচ্ছেন এই জগতে, তিনি হচ্ছে, এটা তারই শক্তি। এই জন্য গীতায় পরবর্তীতে বলছে রসহম সুকন্তে প্রভাস মিশ্র সূর্যয়, সেই ভক্ত করেন কি সব কিছু থেকে ভগবানের কথাই মনে করেন, যে এই জলের স্বাদটা হচ্ছে আমি, জলের স্বাদটা হচ্ছে ভগবান, সূর্যের রশ্মিটা হচ্ছে ভগবান। এই হচ্ছে সূক্ষ্ম দৃষ্টি লাভ করেন ভগবানের ভক্ত। প্রেম মানে হচ্ছে সবসময় তাকেই চিন্তা করা, তাকেই স্মরণ করা, তাকেই চিন্তা করা, সব কিছুতে সেরকম। যেমন একবার প্রভুপাদ এয়ারপোর্টে দাঁড়িয়েছিলেন, তো একজন ব্রহ্মচারী তার সেবক ছিল ব্রহ্মচারী তার সাথে, প্রভুপাদ একবার যাচ্ছিলেন কোথাও, তো এয়ারপোর্টে ছিলেন, তো তার সাথে একজন ব্রহ্মচারী ছিল, তো সামনে দিয়ে একজন একটা মেয়ে একটা স্ত্রী একটা মাতাজি যাচ্ছে হেঁটে, সেই ব্রহ্মচারী তার দিকে তাকিয়ে আছেন, খুব সুন্দরী রমণী ছিলেন, দেখছেন, তো যখন দেখছেন দেখার পরে প্রভুপাদ প্রভুপাদ তার দিকে তাকিয়ে আছেন, সেই ভক্তের দিকে তাকিয়ে আছেন। তো মানে ওই প্রভু ব্রহ্মচারী তিনি মাতাজির দিকে দেখছেন, মাতাজির দেখে দেখা যখন প্রভুপাদের দিকে দেখেন, প্রভুপাদ তার দিকে তাকিয়ে আছেন প্রভুপাদের, তো প্রভুপাদ বলছে তার তো মানে ঘাবড়ে গেছে সেই ভক্ত। তারপর প্রভুপাদ কি বললেন, মহিলাটি খুব সুন্দর ঠিক না, খুব সুন্দরী মহিলা ঠিক না, আরো ঘাবড়ে গেছে প্রভুপাদ এরকম বলছেন, হ্যাঁ প্রভুপাদ, তো প্রভুপাদ যদি ভগবানের সৃষ্টি এরকম সুন্দর হয় তাহলে ভগবান কত সুন্দর হবে, প্রভুপাদ ভগবানের সৃষ্টি এরকম সুন্দর ভগবান কত সুন্দর হবেন। তো এই হচ্ছে প্রেমই ভক্ত, প্রেম দৃষ্টি, সব কিছুকে ভগবানকে, সব কিছুতে ভগবানের অস্তিত্ব দর্শন করতে পারেন। ১৯ নম্বর শ্লোকটা পড়ুন, এরকমও দেখতে পারেন, দেখতে পারেন তিনি সবাইকে। তো এখানে দর্শন মানে আবার এমন না, যেমন মনে করুন সমদৃষ্টি মানে কি সব এক, সব এক, এটা কি জিনিসটা এরকম। সমদৃষ্টি মানে হচ্ছে যথাযথভাবে যার যে যোগ্যতা যার যে অবস্থান সেই অনুযায়ী, যেমন এখন আপনি প্রসাদ ডিস্ট্রিবিউশন করছেন, তাৎপর্যটা ক্লিয়ার করছে বলছেন প্রভুপাদ, দেহ ভিন্ন ভিন্ন হলেও তাদের আত্মার স্তরে সমদৃষ্টি দর্শন, আত্মা কিন্তু দেহের ভিত্তিতে তার যার যে দেহ আছে সেরকম সম্মান প্রদান করে, দেহ নাথ সকলে সম্মান করিত সকতি দেহ নাথ যথাযথ। এখন আমি প্রসাদ সার্ভিস করতে গেলাম কিচেনে প্রসাদ হলে, এখন রাইস দিচ্ছি আমি সবাইকে, বলছি না সবাই সমদৃষ্টি মানে কি সবাইকে এক হাতা করে অন্ন মিলবে, এর বেশি মিলবে না, বা দু হাতা করে মিলবে, সমদর্শী হতে হবে, দু হাতের বেশি মিলবে না, কমও না, দু হাতাই নিতে হবে এর বেশি না। যদি বল তাহলে না, যদি বলে বেশি নিতে হবে ঠিক আছে, সবাইকে তিন হাতা করে নিতে হবে, এরকম নিতে নেওয়া যাবে না, এটা কীরকম, কে হয়তো এক হাতা খাবে, কে তিন হাতা নেবে, যার যেরকম, যার যেরকম সামর্থ্য, এটা হচ্ছে সমদর্শী, যার যে যোগ্যতা বা সামর্থ্য অনুযায়ী তাদেরকে আচরণ করাটাই হচ্ছে সমদর্শী, সেটা এটা বলছেন। ১৯ নম্বরটা পড়ুন, তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। যারা যাদের মন সাম্যে, সাম্য মানে আগেরটা যেটা বলছে আগের শ্লোকের সাথে এখানে লিঙ্ক দিচ্ছেন এটাই, যে যারা এরকম আগের শ্লোকে যেটা বলছে বিদ্যা বিনয় সম্পূর্ণ এই ব্রাহ্মণ, সেই এইরকম ব্যক্তিরা যারা সমদর্শী, তারা ইহলোকে জন্ম মৃত্যুর সংসারে জয় করেছেন, তাদের কি ফল হয় তারা তা এই 19 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। তাদের এই এই বিষয়গুলি লাভ হয়। এখন 20 নম্বর শ্লোকটা পড়ুন। তো আরো আরো এটা বিস্তৃত করছেন এই বিষয়টা, যে এই ধরনের ব্যক্তি যিনি ব্রহ্ম লাভ করেছেন, তিনি কিভাবে তার মনকে কিভাবে তিনি স্থির করতে পারেন, বুদ্ধিটা কিভাবে তিনি স্থির করেন, এবং তিনি কিভাবে ব্রহ্মে অবস্থান করছেন, তার যোগ্যতা এখানে বলা হচ্ছে। প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে তিনি বিচলিত হন না। একবার এক গল্পে বলছিলেন যে একজন কৃষক, সে বনে গেছে, হঠাৎ দেখলো একটা ঘোড়ার বা ঘড়ি একটা বাচ্চা প্রসব করেছে, ঘোড়ার বাচ্চা, মা চলে গেছে, একটা বাচ্চা পড়ে আছে। তো তিনি সেটাকে ধরে নিয়ে আসলেন, বললেন ঠিক আছে কেউ নেই ওখানে, বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আমি প্রতিপালন করব, ঘোড়ার বাচ্চা। তো সেটা দেখে তার প্রতিবেশীরা বলছে আপনি খুব ভাগ্যবান যে ঘোড়ার বাচ্চা পেয়েছে, ঘোড়া পাওয়াটা তো সহজ কথা না, অত দামি। কি পেলাম আর কি হারালাম, সব কিছু ভগবানের দান, ঠিক আছে। তিনি নির্লিপ্ত। তারপর ধীরে ধীরে ঘোড়াটা বড় হলো, ঘোড়াটা বড় হলো। তো কিছুদিন পরে ঘোড়াটা চলে গেল, কোথায় হারিয়ে গেল। তো সে প্রতিবেশী বলছেন হায় হায় ঘোড়াটা এসেছিল আপনার জন্যে, সৌভাগ্য হয়ে আপনি একে এত সুন্দর করে আপনি একে ছোটো থেকে বড় করলেন খাইয়ে দাইয়ে, কিন্তু এখন সে কাজ করবে এমন সময় সে পালিয়ে গেল, এটা আপনার দুর্ভাগ্য, আপনি এত অর্থ খরচ করলেন পিছনে। বলছে কি আর হলো, কি আর হারালাম, কি আর পেলাম, সব কিছু আমার কর্মের ফল বা সব কিছু ভগবান দিল। কিছুদিন পরে ঘোড়াটা আবার এলো, আরেকটা ঘোড়া নিয়ে আসলো সাথে করে, বলে গার্লফ্রেন্ড নিয়ে এলো, তার ঘোড়া নিয়ে এলো। বাবা বাবা কি ভালো, দেখুন ঘোড়াটা আসলে আপনার সৌভাগ্যই, সে গেছিল কিন্তু আরেকটা ঘোড়া নিয়ে এসেছে, দুটা ঘোড়া হয়ে গেল আপনার। তো সেই কৃষক বললো ঠিক আছে সব কিছু ভগবানের ইচ্ছা, সব কিছু আমার কর্মের ফল। তো সেই কৃষকের ছেলে, ছোট্ট ছেলে, বা সে করেছে কি ঘোড়ার সাথে, বা ছেলে প্রাপ্তবয়স্ক ছেলে, ঘোড়ার পিঠে চড়বে, পিঠে চড়বে, তখন ঘোড়ার পিঠ থেকে পরে পা ভেঙে ফেলেছে, পাটা ভেঙে ফেলেছে। তো প্রতিবেশী এসে বলছে আরে দেখুন দেখুন কি আপনার কি দুর্ভাগ্য, এটা ঘোড়াটা আপনার ছেলের পাটা ভেঙে দিল, ঘোড়া বলো না ছেলে বলো, ঘোড়াটা আসলে আপনার যে দুর্ভাগ্য নিয়ে এসছে। কৃষক আবার বললেন ঠিক আছে সব কিছু ভগবানের ইচ্ছা। কিছুদিন পরে হলো কি, ওই যুদ্ধ শুরু হলো, ওই রাজ্যের রাজা পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ করলো। তখন রাজা করলেন কি, ঘোষণা করলেন যত প্রাপ্তবয়স্ক যুবক আছে সবাইকে বলো যুদ্ধ যেতে, সবাইকে নিয়ে গেলেন যুদ্ধে। কিন্তু ওই কৃষকের ছেলে যেহেতু পাপটা ভেঙে গেছিলো যেতে পারলেন না, তখন যুদ্ধে গিয়ে রাজা হেরে গেলেন, সমস্ত ছেলেরা তারা ওখানে নিহত হলো। তখন এসে কৃষক ওই পাশ প্রতিবেশী বললেন যে আসলে ঘোড়াটা আপনার জন্য সৌভাগ্যের ছিল, কমপক্ষে আপনার ছেলে বেঁচে আছে। তো এই জগৎটা হচ্ছে এরকম, যে কোনটা সৌভাগ্য কোনটা দুর্ভাগ্য আমরা কিভাবে দর্শন করতে পারি। আরেকটা ছোট্ট কল্প বলছিলেন যে মনে আসছে, যে যেমন একজন ব্যক্তি ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে তার জীবনের ইচ্ছা ছিল আমি আমেরিকায় যাব, অনেক অর্থ সঞ্চয় করেছে, জমা করেছে, না একদিন আমি আমেরিকা যেতে চাই। তো তিনি হঠাৎ করে ঘোষণা এলো যে না বড় একটা জাহাজ বানিয়েছে, জাহাজে করে আমি আমেরিকায় যাব। টিকিট কেটেছেন, সব কিছু রেডি আছে, ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে। তার একটা কুকুর ছিল, পোষা কুকুর ছিল। তো ওখানে যাওয়ার কয়েকদিন আগে, এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে হয়েছে কি, ছোট বাচ্চাটা তার ছোট ছেলেটা কুকুরের সাথে খেলা করছে, আর কুকুরটা ওই বাচ্চাকে কামড় দিয়ে দিয়েছে। তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, বলছে না এটা তো ইনফেকশন হতে পারে, একটা তার রেস্ট করতে হবে, এটা ভালো করে ভাইরাসটা যায়নি। আর যেহেতু কুকুরটা কামড় দিয়েছে ছেলেকে, তখন আমেরিকান সরকার তাকে আমেরিকা ঢুকতে দিচ্ছে না, বলছে যেহেতু আপনার বাচ্চাকে কুকুর কামড় দিয়েছে তাই এটা ইনফেকশন হতে পারে, ছোঁয়া সংক্রমণ হতে পারে, তাই আপনাকে যতক্ষণ পর্যন্ত এটা সেরে যায় ততক্ষণ পর্যন্ত তাকে ঢুকতে পারবেন না। তো সেই লোকটা বললো হায় আমার কপাল, আমার সারা জীবনের স্বপ্ন কুকুরটার জন্য নষ্ট হলো, কুকুরটা হচ্ছে আমার জন্য এটা শত্রু স্বরূপ। যেদিন জাহাজটা চলে যাচ্ছে ছেড়ে, ইংল্যান্ড ছেড়ে, তিনি সেই সেখানে নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, বলছে আমার সৌভাগ্য বা আমার স্বপ্ন চলে যাচ্ছে, কুকুরটার প্রতি রাগ করেছেন। কিছুদিন পরে খবর এলো কি, ওই জাহাজটা ছিল টাইটানিক, আর জাহাজটা সেখানে মারা গেল। তখন বলছে আরে কুকুরটা কোথায়, কুকুরকে নিয়ে আসো, আমার জীবন বাঁচিয়ে দিয়েছে, তাকে আমি এত আদর করবো, আমার জীবন বাঁচিয়েছে। এই জন্য কোনটা ভালো কোনটা মন্দ, এই জন্য বলছেন চৈতন্য চরিতের মধ্যে আদিলীলাতে দৈবে ভদ্রাভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ সব মনোভ্রম, এই সব ভ্রম, এটা ভালো এটা মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ এটা অবস্থার পরিপ্রেক্ষিতে নির্ভর করে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে নির্ভর করে। কোনো বস্তুই ভালো না, কোনো বস্তু খারাপ না, আমরা কীভাবে গ্রহণ করছি সেটা হচ্ছে খারাপ। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, এখন পাকিস্তান জিতে গেছে, ইন্ডিয়া হেরে গেছে, কার জন্য খারাপ আর কার জন্য ভালো? পাকিস্তানের জন্য ভালো। আবার ইন্ডিয়া জিতে গেছে, পাকিস্তান হেরে গেছে, এটা কার জন্য ভালো? কার জন্য? তাহলে একটা জিনিস একজনের জন্য ভালো একজনের জন্য খারাপ, কী ধরনের আজব জিনিস ব্যাপারটা না? একই বস্তু, একই একটা ঘটনা ঘটেছে, কার জন্য ভালো হয়েছে কার জন্য খারাপ হয়েছে, এটাই বলা হচ্ছে দ্বন্দ্বভাব এই জগতে। হ্যাঁ, একই বস্তু ভালো খারাপ হতে পারে, তো এই জন্য এটা হচ্ছে দ্বন্দ্বভাবের, যিনি এই দ্বন্দ্ব থেকে মুক্ত থাকেন তিনি প্রকৃত যথাযথ জ্ঞানী, এই কথাই এখানে বলা হচ্ছে, ইনি প্রকৃত জ্ঞানী এবং তিনি এই সমস্ত প্রিয় বস্তুর প্রাপ্তিতে অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে অপ্রাপ্তিতে বা অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে আর প্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যা চাই না তা পাই আর যা চাই তা পাই না, এটা হচ্ছে এই জগতের অবস্থা, কিন্তু জ্ঞানবান ব্যক্তি এতে বিচলিত হন না। পরবর্তীতে পড়ুন 21 নম্বর। তিনি অক্ষয় সুখ ভোগ করেন, তো মোহনিবৃত্তির দ্বারা বুদ্ধির স্থিরতা লাভ করে তিনি কেমন করে লাভ হতো এখানে বলছেন কিভাবে তিনি বুদ্ধির, আগের শ্লোকে বলেছিলেন তিনি স্থির বুদ্ধি হন, 20 নম্বর শ্লোকে বলেছিলেন তিনি স্থির বুদ্ধি, এখন 21 নম্বরে বলছেন তিনি কিভাবে স্থির বুদ্ধি প্রাপ্ত হন, এটা এখানে বলছেন তিনি অক্ষয় সুখ কিভাবে ভোগ করেন, এটা এই শ্লোকে বলছেন কিভাবে স্থির বুদ্ধি প্রাপ্ত হন, ইন্দ্রিয় সুখের ভোগের প্রতি আকৃষ্ট হন না। যমুনাচার্য শ্লোক বলছে যদ্বদি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নবনবরথ ধামন উদ্যতম রন্তু মাসিত, যখন নতুন নতুন রস আস্বাদন করেন ভগবত ভক্ত তখন সেই তুচ্ছ রস তিনি ভুলে যান, রসবর্জ্য রস স্বীয় পরম দ্রষ্টা নিবর্ততে। পরবর্তীতে 22 নম্বরটা পড়ুন, এই জন্য এই সুখটা কীরকম, আদি আছে অন্ত আছে, এটা হচ্ছে অনিত্য, তাই যার আদি আছে এবং অন্ত আছে তাতে জ্ঞানী ব্যক্তিরা প্রীতি লাভ করে না, এটা লাভ করে কী লাভ? চাণক্য পণ্ডিত বলছিলেন একটা শ্লোক, ইয় ধ্রুবেন আত্মনাথ ইয় ধ্রুব ধ্রুব, এরকম মূল কথা হচ্ছে এরকম যে যে ব্যক্তি অনিত্য বস্তুর জন্য নিত্য বস্তু পরিত্যাগ করেন তিনি হচ্ছেন বোকা। কেন তিনি বোকা? কারণ তিনি দুটাকেই হারান। কীভাবে তিনি দুটাকে হারালেন? তিনি অনিত্য বস্তুর জন্য নিত্য বস্তুকে হারালেন, মানে কি নিত্য বস্তু যা তার সাথে থাকবে নিত্যকাল ধরে ওটাকে তিনি নিজেই পরিত্যাগ করেছেন, কার জন্য? অনিত্য বস্তুর জন্য। নিত্য বস্তু তো হারালেনই আগে, এখন অনিত্যটা তো হারাবেন কদিন পরে, দুটাই তিনি হারাবেন, তাই অনিত্য বস্তুর জন্য নিত্য বস্তু ত্যাগ করা উচিত না, বরং নিত্য বস্তুর জন্য অনিত্য বস্তু ত্যাগ করা উচিত, এই হচ্ছে মূল কারণ। এই জন্য জ্ঞানবান ব্যক্তি সেরকম সুখের প্রতি তিনি নরমতে বুধহ এর প্রতি তিনি ই লাভ করেন না, মূলত তিনি পরমাত্মার উপর নির্ভর করছে। 17-26 পর্যন্ত আমরা আলোচনা করছি, তিনি মূলত পরমাত্মার উপর ভগবানের উপর নির্ভরশীল। পরবর্তী শ্লোকটা পড়ুন 23। তিনি দেহ ত্যাগ করার পূর্বেই তিনি কামক্রোধ মুক্ত থেকে মুক্ততা সহ্য করেন, যেমন উদাহরণ দিচ্ছেন আচার্যরা যে মৃত ব্যক্তি মারা গেছে কেউ, তাকে যদি তার স্ত্রী এসে তাকে আলিঙ্গন করে কান্না করে তার দেহে কোনো বিকার হবে? তার পুত্র এসে তাকে ধরে কান্না করছে আর তার কোনো বিকার হবে না, কোনো কাম আসবে না, কোনো স্নেহ আসবে না, অন্য কোনো ক্রোধ আসবে না, সত্য যদি তার কাছে আসে তার দেহে কোনো ক্রোধ আসবে না, তো এই একইভাবে এই ধরনের ভাব মৃত্যুর আগে যদি আসে তাহলে সেই ব্যক্তি দেহত্যাগের পর দেহত্যাগের আগেই যিনি এই ধরনের ভাব লাভ করতে পারেন তিনি জগতে প্রকৃত সুখী হন। পরবর্তীটা দেখুন, এখন 24-25-26 তিনটা শ্লোকে ব্যাখ্যা করছেন এই যে যারা সুখী হন, আগে বলছেন সুখী হওয়ার পর এখানে তো তিনি এই জগতে সুখী হন, 25 নম্বরে বললেন, 23 নম্বরে বললেন তিনি এই জগতে সুখী হন, এখন 24, 25, 26 বলছেন তিনি পর জগতে কীভাবে সুখী হতে পারেন, ব্রহ্ম নির্বাণ কীভাবে লাভ করতে পারেন, এটা তিনি 24, 25, 26 পড়ুন। পরবর্তীটা পড়ুন, পরবর্তীটা, তো এই হচ্ছে তিনটা শ্লোকে বলছেন ব্রহ্ম নির্বাণ কিভাবে লাভ করা যায় তার যোগ্যতা বলছেন। ব্রহ্ম নির্বাণ আত্মাতে সুখ অনুভব করেন, আত্মকাম আত্মারাম আত্মায় যার লক্ষ্য তিনি হচ্ছেন যোগী প্রথমটাই বলছেন, তারপরে সংযত চিত্ত তার গুণ বর্ণনা করছেন, সংযত চিত্ত সংশয়রহিত নিষ্পাপ এবং কাম ক্রোধ শূন্য, অর্থাৎ মূল কথা হচ্ছে ব্রহ্ম নির্বাণ লাভ করার যোগ্যতাগুলি হচ্ছে এই এই বিষয়, কাম ক্রোধ থেকে মুক্ত হওয়া উচিত, সংযত চিত্ত হওয়া উচিত, আত্মতত্ত্বজ্ঞ হওয়া উচিত, এগুলি হচ্ছে ব্রহ্ম নির্বাণ অর্থাৎ পরম গতি লাভ করার শর্তসমূহ সূত্রসমূহ, শর্তসমূহ সূত্রসমূহ সবগুলোই চাই, সবগুলোই চাই, এই জন্য বলতেন সবগুলো লিস্ট দিয়েছেন, সবগুলোই লাগবে। এখন এটা বলার পরে সাথে সাথে বলতেন অষ্টাঙ্গ যোগ, আগে যে বলছিলেন না যে সেই স্বযোগী 24 নম্বর ছিল তিনি হচ্ছেন যোগী, সেই যোগটা কীভাবে করেন তিনি একটা একটা ধারণা দিয়েছেন, অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে একটা একটা ধারণা প্রদান করতেন, পড়ুন 27-28। তো এই হচ্ছে তিনি নিশ্চিতভাবে মুক্ত অষ্টাঙ্গযোগের কথা বলছেন, এটাই হচ্ছে পরবর্তী অধ্যায়ের সাথে লিঙ্ক, যে এই অষ্টাঙ্গযোগের কথা বললেন এখানে পরবর্তী অধ্যায়ে অষ্টাঙ্গ ধ্যান যোগ সম্বন্ধে আরও বর্ণনা বিস্তার করবেন ভগবান, সেটা আমরা পরবর্তী অধ্যায়ে আরও ডিটেলস দেখব। এই অবস্থায় বিশেষ নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন, এই বিশেষ অবস্থাকে তিনি ব্রহ্ম নির্বাণ বলছেন, ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এখন পরবর্তী শ্লোকে তিনি শেষ করছেন, এই অধ্যায়টা সমাপ্তি করছেন শান্তির সূত্র, কিভাবে শান্তি লাভ করা যায় সূত্রটাকে পড়ুন। শান্তির সূত্র, কিভাবে শান্তি লাভ করা যায়, ভগবদ্গীতার এই পঞ্চম মধ্যে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কীভাবে মুক্তি প্রদান করতে পারে মনোদর্শন প্রসূত, এই যে প্রশ্ন তার উত্তর এখানে দেয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন, এই হচ্ছে এই অধ্যায়ের মূল সারমর্ম। কীভাবে কৃষ্ণ ভাবনা ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, সাধারণত কর্মযোগ বলা হয় কৃষ্ণ ভক্তি করা। এর শান্তির সূত্র মূলত বলা হচ্ছে কারণ আগের শ্লোকগুলোতে বলছিলেন সেই ব্যক্তি কিরকম আত্মায় রতি লাভ করেন, আত্মাতে ক্রীড়া করেন, কাম ক্রোধ শূন্য, সংযত চিন্ত, তো এই সমস্ত কিভাবে হওয়া যায়, কিভাবে সেই এই জিনিসগুলো লাভ করা যায়, কিভাবে এই জিনিসগুলো লাভ করা যায়, কিভাবে কাম ক্রোধ শূন্য হবেন, কিভাবে আমরা কাম শূন্য হতে পারি, যখন আমরা ভগবানকে সমস্ত কিছুর ভুক্ত জানতে পারবো তখন আমরা কাম থেকে মুক্ত হতে পারি। সেই সূত্র ধরে বলছেন না যে আমাকে সমস্ত বা ভগবানকে আমাকে সমস্ত সব যজ্ঞতপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর জানতে পারে, সে তখন এই জিনিসগুলোতে মুক্ত হয়ে যখন আত্মায় রতি লাভ করবে, আত্মায় ক্রীড়া করবে, কাম মুক্ত হবে, তখন কী হবে, সে শান্ত হতে পারে। কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কেমন সকলেই হন্ত, কিন্তু কৃষ্ণভক্ত কীভাবে নিষ্কাম হন এটা হচ্ছে এটাই, তিনি ভগবানকে সমস্ত কিছু ভুক্তা জেনে নিষ্কাম হন। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি রদ্রশল প্রভুপাদ কি সমবেত গৌরভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।